This track was downloaded from FusionBD.com.
89.2 Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo, Recharge Yourself Bhul Shuddho Miliyei Manush Apni Jokhon Bhul Koren, Apnar Bibek Tokhon Ghumiye Thake Jodi Keu Na Jane, To Bibek Jane Apni Koto Boro Bhul Korechen Poribar, Somaj, Rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে তবে দাঁড়ান বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি কেন করেছেন কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে সাহস আছে সত্য বলার তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব শ্রোতা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব 95তম পর্বে আজকে স্পেশালি আমরা বলতে চাই যে 95তম পর্ব পার করছি তার মানে শততম পর্ব থেকে আমরা মাত্র 5টি পর্ব দূরে রয়েছে এবং সেঞ্চুরি করাটা নিঃসন্দেহে অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার আমরা শততম পর্বে আপনাদের জন্য স্পেশালি কিছু রাখার চেষ্টা করছি এবং সেজন্য আমরা এখন থেকে প্রতি পর্বে একটি করে কাউন্টডাউন রাখতে চাই আমরা চেষ্টা করছি শততম পর্বে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স জেভিএসবি তে ভিন্ন কিছু আপনাদের জন্য করার জন্য যাই হোক আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে রাজু সাউন্ড এডিটর মঞ্জু এবং শুরুতেই আমরা আরজে রাজুর কাছ থেকে জেনে নেব যে আজকে লাখো মানুষের মুখোমুখি জেভিএসবির মঞ্চে কে হচ্ছেন Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo, Recharge Yourself
ধন্যবাদ কিপ্রিয়া আমাদের আজকের অতিথি রুবায়েত ছোটবেলায় খুবই শান্ত স্বভাবের ছিল রুবায়েত ফুটবল খেলা ছিল রুবায়েতের সবথেকে পছন্দের খেলা ফুটবল নিয়ে অনেক মজার ঘটনাও আছে খেতে খুব ভালোবাসতেন রুবায়েত বিশেষ করে খিচুড়ি তার খুব প্রিয় খাবার সময় পেলেই রান্নার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন অর্থাৎ তিনি নিজেও খুব রান্না করা পছন্দ করতেন আর এই জন্যই বেশ কয়েকবার রান্না করে বন্ধুদের খাইয়েছেন কিন্তু এসবের পরেও রুবায়েত কেন আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে চলুন তা শুনতে চলে যাই আর জে কিপ্রিয়ার কাছে
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
ওকে প্রিয় শ্রোতা আমরা জানলাম যে রুবায়েত রয়েছে আজকে আমাদের সাথে রয়েছেন বরাবরের মতোই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম যিনি তার মূল্যবান মতামত জানাবেন আমাদেরকে অনুষ্ঠান শেষে রুবায়েতের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে অনুষ্ঠানের শুরুতে তাকে একটু হ্যালো বলতে চাই ডক্টর তাজুল ইসলাম সঙ্গে রয়েছেন নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ এবং পুরো অনুষ্ঠান শেষে আপনার মূল্যবান মতামত আমরা জানবো প্রিয় শ্রোতা এস এম এস পোলও থাকছে আপনাদের জন্য যেকোনো মুহূর্তে ইয়েস নো ভোটের মাধ্যমে আপনি আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটি আমাদেরকে জানিয়ে দিতে পারবেন এবং একই সাথে যদি নো পার্সেন্টেজ বেশি হয়ে যায় তাহলে আমরা গল্প আর কন্টিনিউ করব না আমরা জেবিএসবির প্রায় শততম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি এখন পর্যন্ত এরকম ঘটনার মুখোমুখি আমরা যদিও হইনি, তবুও সেই এম্পাওয়ারমেন্ট যেটা আমরা বলে থাকি আমাদের লিসনারদের জন্য সেটা কিন্তু দেয়া আছে এবং সেটা যে কোনো মুহূর্তে করতে পারে। আমি রুবায়েতকে প্রথম যে প্রশ্নটি করতে চাই, রুবায়েত আপনার বিবেক বোধ যেটা আছে সেটা তো জেগেছে বলেই আজকে আপনি লাখো মানুষের কাছে আপনার জীবনের অপরাধগুলো স্বীকার করতে যাচ্ছেন, তো আপনার এই বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে?
আমার বিবেক জাগানোর কাজগুলো করেছে আপনাদের হ্যালো 8920 বুধবারে প্রচারিত হয় ওই অনুষ্ঠান।
হ্যালো 8920
জি,
বুধবারে প্রচারিত হ্যালো 8920 আপনারা নিশ্চয়ই জানেন রাত 11টা বিশেষ শুরু হয় আমার আরো একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি মূলত আমাদের আজকের যিনি অতিথি রুবায়েত তার বিবেক জাগানোর কাজ করেছেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। জি রুবায়েত, শুরু করুন আপনি।
আমার নাম রুবায়েত ইসলাম, আমার গ্রাম বারহাট্টা জেলার বাসি। আমি এখন বর্তমানে মুন্সিগঞ্জ টঙ্গি বাড়ি ফাঁসগাঁও থাকছি। আমরা চার ভাই দুই বোন।
চার ভাই দুই বোন। আপনার বাবা কি করতেন?
আমার বাবা ফার্মার,
কৃষক, তাই তো? আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যেভাবে আপনার বন্ধুর সঙ্গে কথা বলেন ঠিক সেভাবেই কথা বলবেন, এখানে রেডিওর লিসনারদের কথা আপনার মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে? একদম আরামসে আপনি শৈশব থেকে শুরু করুন, ছোটবেলা থেকে।
আমার যখন 5 বছর বয়স তখন আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয় আমার চাচাতো ভাই রফিকুল ইসলাম, ক্লাস ওয়ানে। আমি ওই স্কুলে যেতাম, অনেক ভালো ছাত্র ছিলাম আমি, কারো মানে হেল্প করতে হতো না আমাকে। আমি সবসময় আমার নিজের ইচ্ছাকৃত ভাবে লেখাপড়া করতাম। পরে আমরা দুজন একসাথে যেতাম, একটা মেয়ে আর আমি দুজন একসাথে যেতাম। শ্রাবণী।
শ্রাবণীটা কে?
শ্রাবণী আমার ক্লাসমেট,
ক্লাসমেট ছিল। আচ্ছা,
হ্যাঁ, ক্লাস ওয়ান থেকে দুজন একসাথে স্কুলে যেতাম এবং আসতাম, এভাবে চলছিল। পরে ক্লাস টু তে যখন উঠি তখন আমার বয়স 7 বছরের মতো হবে, আমাদের চকের মাঝখানে একটা পুকুর আছে, পুকুরে নিয়ে যায় আমাকে ওই শ্রাবণী, বলতেছে ভয়া চলো আমরা এই পুকুরের মাঝখান থেকে ঘুরে আসি। পরে ওইখান থেকে যায় আমাকে খারাপ কাজ করার উপদেশ দেয়, বলে যে চলো আমরা দুজনে মিলা এ খারাপ কাজ করি।
মানে কি এই মেয়েটা এত ছোট মেয়েটাই?
হ্যাঁ, ওর বয়স ছিল আমার বয়সের চাইতে 1 বছর বড়, আমার 7 বছর ছিল ওর 8 বছর ছিল। পরে আমি ওর সাথে ওই ফিজিক্যালি রিলেকশন করি ওই পুকুরে, পুকুরে পানি ছিল না, শুকনা ছিল, চকের মাঝখানে একটা পুকুর, ওই পুকুরে 7 বছর বয়স থেকেই আমি এসব কাজে জড়িয়ে যাই। পরে আমি তো এগুলা চিনতাম না, ও আবার ভালোই বুঝতো, কারণ ও একদিন নাকি ওর আবু আম্মুকে ওই গড়ে এগুলা করতে দেখেছে, যার জন্য ওই মেয়ে আমাকে এগুলা করার জন্য বলছে।
ওকে, দিস ইজ আ পয়েন্ট।
ও আমাকে বলছে যে আমার আবু আম্মুকে আমি এগুলা করতে দেখছি, তুমি আমার সাথে করতে পারো, কোনো সমস্যা নেই। পরে আস্তে আস্তে আমরা বড় হতে লাগলাম, আমাদের 8-9 বছর বয়স হয়, ও 10 বছর বয়স, আমার 9 বছর বয়স। তখন ওকে আমি একদিন বললাম, এ সময় আমি কোনো কিছু কিছু বুঝি যে এগুলা করা ঠিক না বা এগুলা করলে মানুষে ভালো বলে না। পরে ওকে বললাম যে বিয়ের আগে এগুলা করা ঠিক না, ও বলে যে বিয়ের আগে যতটুকু করা যায় ততটুকুই ভালো, বিয়ের পরে তো স্বামী আছে, পরে আর তোমার প্রয়োজন হবে না, আমার যতদিন বিয়ে না হয় এতদিন তুমি আমার ফ্রেন্ড হিসাবে থাকবে। আমি এগুলা কোনো কিছু বুঝতাম না, ও সবগুলো আমারে শিখাইছে এই খারাপ কাজে। পরে যখন ওর 13 বছর বয়স হয় তখন ও বলতেছে যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, ক্লাস 8 পর্যন্ত উঠে, ওই আমি 7 উঠি, পরে ওর বিয়ে হয়ে যায়। তখন থেকেই আমি খারাপ নেশার সাথে জড়িয়ে যাই, অনেক অনেক খারাপ নেশা। শুধু একটা মেয়ের সাথে আমি একদিন কথা বলতাম, দুদিন কথা বলতাম ফোনে, কিন্তু 3 দিনের সময় ওই মেয়ের সাথে আমি রিলেকশন করতে যেতাম, যে কোনো জায়গায় হোক বা যে কোনো দেশে হোক সব জায়গায় আমি যেতে প্রস্তুত ছিলাম। পরে ওই মেয়ের কারণে আমি নষ্ট হয়ে যাই। এরপরে আমি 8 পর্যন্ত উঠি, 8 পর্যন্ত উঠে 9 ভর্তি হই। 9 ভর্তি হইয়া এই প্রথম সাময়িক পরীক্ষাটা দিই, এরপরে আর পড়ালেখা করি না, স্কুলেও যাই না।
আচ্ছা, কেন গেলেন না? বাড়ি থেকে কিছু বলা হলো না আপনাকে?
কিছুই বলতো না, কিন্তু আমি এমনিতেই ওইখানে থাকা বা বাড়িতে ভালো লাগতো না, কারণ ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, এতদিন তো সময় কাটতো। সারাদিন আমরা ক্লাস বাকি দিয়ে 9টার দিক দিয়ে বাসা থেকে বাড়িতাম দুজনে, আর সারাদিন পুকুরে বসে থাকতাম, চারোদিকে ধান ক্ষেত ছিল, এগুলার জন্য কেউ দেখতে পারতো না আমাদের, আমরা সারাদিন ওই পুকুরে থাকতাম এবং এগুলার মধ্যে ছিলাম সারাদিন, এ খারাপ কাজে জড়িয়ে ছিলাম। পরে আমার বড় দুই ভাইয়া বিয়ে করে, একসাথে একদিনে বিয়ে করে, বিয়ে করার ঠিক 10 দিন পর দুই ভাইয়া পৃথক হয়ে যায় আমাদের কাছ থেকে। পরে অনেক টাকা আমাদের ঋণ থাকে। ওই যে ভাইয়াদের বিয়ের সময় সুদের উপর টাকা এনে 50,000 টাকা দিয়া এই ভাইয়াদের বিয়েটা পড়ায়। পরে ভাইয়ারা এই টাকাগুলো না দিয়ে আলাদা হয়ে যায়। তখন আমি একদম সহজ সরল ছিলাম, এগুলা বুঝতামই না কোনো কিছু, কিভাবে একটা সংসার করতে হয়, কিভাবে মানুষের একটা জীবন চলে, কিভাবে একটা সংসার কাঁধে নিতে হয়, এগুলা কোনো কিছু আমি বুঝতাম না। পরের দিন আমার এক বন্ধুকে বলি, ভাই আমার 5,000 টাকা দেও, আমি এক জায়গায় বেড়াতে যাব। পরে ও বলছে যে 5,000 টাকা আমি দিচ্ছি, তোমার বিকালে নিয়ে যাও।
ওকে,
পরে আমি 5,000 টাকা নিয়ে চলে যাই সিলেট, ওটাকে বলে হলো বুলাগঞ্জ। ওইখানে ফাতর, ফাতর যে মাটি নিচে থাকে ফাতর, ওটা ওই জায়গায় ওইখানে চলে যাই। চলে যাওয়ার পর
আপনি এখানে কেন গেলেন?
ওই ঋণ গুলা পরিশোধ করার জন্য।
এইটা কি আপনি বন্ধুকে বলেছিলেন যে 5,000 টাকা নিয়ে আপনি সিলেটে যাচ্ছেন?
না না, ওকে বলিনি, জাস্ট এটুকু বলেছিলাম যদি আমি বেঁচে থাকি পৃথিবীতে তোমার টাকাটা পাইবা, আর যদি আমি মরে যাই তাহলে তোমার টাকার জন্য তুমি দাবি রাখতে পারবে না আমার উপর। ও বললো যে ঠিক আছে তুমি টাকা নিয়ে যাও, তুমি যদি নাও দাও তাও আমার কোনো সমস্যা নাই, কারণ সারা জীবন আমরা দুজন একসাথে চলছি।
আপনার বাড়িতে জানতো যে আপনি সিলেট যাচ্ছেন এই পাথরটা?
না না,
কেউ জানতো না।
কেউ জানতো না, আমি চুপ করে চলে গেছি।
আপনার কোন ভাইটা, আপনার কয় ভাই বোন ছিলেন যেন?
আমরা 4 ভাই 2 বোন।
আপনি সবার বড় ছিলেন না ছোট ছিলেন?
আমি 2 ভাই এবং 2 বোনের ছোট।
ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর
পরে ওই সিলেটে যাই, গিয়ে একটা ছেলের সাথে পরিচয় হয়, আমার মতোই রাগ করে বাসা থেকে চলে আসে। ওই ছেলেটা গাঁজা খেত। পরে আমি ওকে বলছি যে আমার কাছে 5,000 টাকা আছে, তোমার কাছেও 5,000 টাকা আছে, দুজনে মিলে একটা চায়ের দোকান দিই। একটা চায়ের দোকান দিলাম সিলেটে। চায়ের দোকান দিলে 2 মাস মোট আমরা এখানে দোকান করি, চায়ের দোকান শুধু। ওখান থেকে যে বাড়িতে 50,000 টাকা এগুলা পরিশোধ করতে পারি এ চায়ের দোকান দিয়ে।
চায়ের দোকানে 50,000 টাকা পরিশোধ হয়?
হয়।
কেমনে হয়?
সারা রাত সারাদিন দোকান খোলা থাকতো, ওখানে তো পাথর এরপরে এ বালি এগুলা ওঠানো হয়, হাজার হাজার লোক ওখানে।
ওখানে গিয়ে চার দোকান দিয়েছি?
হ্যাঁ, ওখানে চার দোকান দিয়েছি এবং বালির উপর 4টা বাঁশ দিয়ে এবং ওই যে প্লাস্টিকের কাগজ দিয়ে চারো কিনা দিয়ে বেড়া দিয়ে এই এগুলা আমরা দোকান করতাম 2 বন্ধু মিলে। ওই ছেলেটা আবার গাঁজা খেত, ওই রাত্রে করতো আমি দিনে করতাম।
আচ্ছা,
পরিশোধ করে আবার বাড়িতে চলে আসি এবং ওই ছেলের সাথে থেকে নেশা নেওয়া শুরু করি। ওই ছেলে গাঁজা খেত, আমি গাঁজা খাওয়া শুরু করি। কিন্তু যখন বাড়িতে আসি, যেদিন বাড়িতে আসি রাত্রে, এরপর দিনই আমার খুব একটু একটু মাথা ব্যথা করছিল। পরে আমি বুঝতে পারলাম যে নেশা নেওয়ার জন্য হয়তো বা মাথা একটু ব্যথা করতেছে। তখন আমি আমাদের বাড়ি আবার পাহাড় এলাকার পাশাপাশি, মানে ইন্ডিয়ার যে বর্ডার, বর্ডারের পাশাপাশি এক বন্ধুকে বললাম যে তোমার তো গাড়ি আছে, মোটর সাইকেল ছিল ওই বন্ধুর, মোটর সাইকেল নিয়ে পরে আমরা দুজনে মিলে ওই পাহাড়ে যাই। এবং একজন গারো লোক কোনমাকান্দারে দেখা পাহাড় এলাকা, ওখানে একজন গারো লোক এগুলা বিক্রি করে। পরে ওনার কাছ থেকে 1 কেজি নিয়ে আসি গাঁজা। 1 কেজি গাঁজা নেই, গাঁজা গুলা একটা বাজারে ব্যাগে করে নিয়ে আসি। আইসা এগুলা আমার, আমি আবার কবুতর ফালতাম বাড়িতে, কবুতরের বাক্সর ভিতর ঢুকিয়ে রাখি গাঁজা গুলা যদি কেউ দেখতে পায়। মা জানতো হালকা হালকা যে ও এ নেশার মধ্যে জড়িয়ে গেছে, কিন্তু সঠিক ভাবে বুঝতে দিতাম না। মানে আমার হাত পা বান্ধা, আমার একদিন মনে আছে এ নেশার জন্য আমার হাত পা সবগুলা বান্ধা, ওই যে ফাটা আছে না এই মশলা বাড়ে যে, এই ফাটা বুকের উপর উড়াতে ছিল। আমি চিৎকার করছিলাম মা আমাকে সারা দাও সারা দাও, আর পরে মা বলছে তুই মরে গেলে ভালো হবে, তোকে বাঁচানোর আমার কোনো প্রয়োজন নাই, আমাদের বংশের মধ্যে এমন কোন খারাপ ওলাপান নেই, তুই এত খারাপ হয়ে গেছিস এই জন্য। পরে আমার পুপু আইসা আমার হাত পায়ের বান গুলা সারাইয়া, এরপরে এই ফাতর নামায় আমার বুকের উপর থাকিয়া। পরে এভাবেই চলছে কয়েকদিন, চলার পরে আমি নেশা নিতেই থাকি, প্রচুর নেশা নেই। মানে আমাদের বাড়ির সামনে নদী আছে একটা, কংস নদী বলে যাকে, নদীটা অনেক বড় ছিল আগে, এখন ওই যে চর পড়ে গেছে বালিতে, ওই নদী পারে বসে বসে গাঁজা খাই আমি আর আমার চাচাতো ভাই একজন, দুজনে মিললাম, কিন্তু কেউ বুঝতে দেয় না। পরে হঠাৎ করে একদিন রাগারাগি হলো আমার সাথে, বলতেছে যে তুই সারাদিন বিড়ি কাজ, সিগারেট কাজ, আবার আরো কি কি জানে কাজ, এগুলো আমি দেখতে পাইতাছি, তোকে আমি সন্তানের পরিচয় দেব না। পরে আমি বলছি যে তুমি যে নাম আমার রাখছো ওই নাম নিয়ে আমি চলতেও চাই না। আমি আমার মাকে বলছি যে আপনি আমার যে নাম রাখছেন এই নামে আমি কারোর কাছে পরিচিত হতে চাই না। আমি আমার নাম পাল্টা দিতে চাই।
কেন বলেছেন এটা?
কারণ ওই যে আম্মু আব্বু বায়ারা সবাই অনেক খারাপ বলতো আমাকে, এজন্য আমার নামটা আমি নিজেই পাল্টা দিই। যখন আমাদের আমি এই সময় তো ভালোই বুঝি, ওই যে আইডি কার্ড করতে আসে যখন বাড়িতে, তখন আমি ওদেরকে নামটা দিই যে রুবায়েত ইসলাম, আর আমার আসল নাম হলো সালাম।
এই সালাম কেন পাল্টালেন আরেকবার বলবেন?
এই জন্যই যে আম্মু বলতো যে তোর মতো সন্তানের দরকার নাই, যা তুই মরে যা, আমি নিঃসন্তান থাকবো, তবু তোর মতো সন্তান আমার দরকার নাই।
এগুলো বলতে বলে আপনি মায়ের দেওয়া নাম পাল্টে ফেলেছেন।
হ্যাঁ, পরে বলছি যে তুমি আমার যে নাম রাখছো ওই নামে আমি এই পৃথিবীতে বাঁচতে চাই না, আজ থেকে আমার একটা নতুন জীবন হবে এবং নতুন একটা নাম হবে, পরে আমি এই নামটা দিই। পরে ওই দিন রাত্রে চলে যাই কুমিল্লা। এক বন্ধু আমাদের নেত্রকোনা থানার সাথে বাড়ি, ওই ছেলের নাম জামাল। জামাল ফোন দিয়ে বললো, সালাম ভাই তুমি চলে আসো, এই আমরা দুজনে মিলে কুমিল্লা যাব। পরে আমি বলতেছি যে ভাইয়া আমার তো যাওয়া সম্ভব না, আমার কাছে টাকা টুকা নাই, কিভাবে যাব। পরে ও বলতেছে যে 30 টাকা নিয়ে নেত্রকোনায় আসো, পরে তোমার যা টাকা লাগে সব আমি দেব। পরে আমি আসি 30 টাকা নিয়ে, শুধু একটা লুঙ্গি আর একটা শার্ট পরে আসি, আর কোনো কিছু আনি নাই বাসা থেকে, আর কাউকে বলেও নাই যে আমি চলে যাচ্ছি বা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি, এগুলা বলে নাই। পরে এখানে ক্ষেতের কাজ করতাম, ক্ষেতে ধান লাগায় না এই কাজগুলা করতাম। পরে রাত্রে একজন লোক আসে, বড় ভাই, কিন্তু ওর নাম আমি আজ পর্যন্ত উদ্ধার করতে পারিনি। ও আসে বলতেছে যে তোমাদের একটা কাজ করতে হবে আমাদের। পরে ওই ছেলেটা আবার কাজ করতো, জামাল জামার সাথে আমার বন্ধু, ও এই কাজগুলা করতো কিন্তু আমি জানতাম না। পরে বলতেছে যে একদিন গেলে আমি না করছি যে আমি কোনো কাজে যেতে পারবো না রাত্রে। পরে ওই বলতেছে যে একদিন গেলে প্রতিদিনই যাইতে ইচ্ছা হবে।
কি কাজ আপনি জানতেন না?
বলতেছি ভাইয়া, পরে পরদিন দুপুর বেলায় বলতেছে যে আপনি এ করেন, আজকে রাত্রে রেডি হয়ে থাকবেন, আমরা ফোন দেব আর আপনি চলে যাবেন। পরে রাত্রে প্রায় 11:20 ফোন আসে একটা আমার ফোনে, ফোন দিয়ে বলতেছে যে আপনারা দুজন চলে আসেন, এ দেখলে মানে চোখের মাঝখান দিয়ে হাইটা যাইতে বলছে। ওরা ওই ভারতে ব্যবসা করতো, ফ্রেঞ্চি ডেলের ব্যবসা, ফ্রেঞ্চি ডেল মানে 20টা করে ফ্রেঞ্চি ডেল দিত, মনে হয় 3-4 কিলোমিটার রাস্তা নিয়ে যেতে হতো কান্দে করে বা মাথায় করে নিয়ে যেতাম। ওনারা 500 টাকা দিত আমাদের, ওই বড় ভাইরা। জাস্ট শুধু 1 কিলোমিটার দূরে একটা বাজার আছে, ওই বাজারে আমরা মালগুলা পৌঁছে দিতাম প্রতিদিনই।
আচ্ছা,
আর এই মালগুলা এভাবে নামানো হইতো যে আমরা একটা করে টেস্টার নিয়ে যেতাম।
টেস্টার?
হ্যাঁ, একটা করে টেস্টার নিয়ে যেতাম, কারণ ওই যে তার কাটার বেড়া আছে, বেড়ার মধ্যে আবার কারেন্টের লাইন দেওয়া থাকে। পরে আমরা আবার টেস্টার দিয়ে দেখি লাইন আছে কিনা। পরে দুই কিনা দিয়ে দুইটা দিই, সিঁড়ি দিই, দিয়া উপর দিয়ে দুইটা কাঠ দিয়া এই তার কাটার বেড়ার উপর দিয়ে দুইটা কাঠ দিয়া এই কাঠ গুলার উপর দিয়ে মালগুলা নামায় নিয়ে আসি।
যদি ইলেকট্রিসিটি থাকে
এই জন্য তো আমরা আবার
এই ব্যবস্থা করলে।
হ্যাঁ, আমরা আগে পরীক্ষা করে নেই টেস্টার দিয়ে যে কারেন্ট আছে কিনা। পরে এইভাবে এই মালগুলা নামানো হতো প্রতিদিন, প্রতিনিয়ত এইভাবে যাইতাম। এরপরে হঠাৎ করে ওই বন্ধু বলতেছে যে বিয়ার খাইতে না খুব ভালো লাগে, রুবায়েত ভাই তুমি কি বিয়ার খাইবা? মানে আমরা যে বাসায় থাকতাম ওই বাসার একটা ছেলে, ওর নাম রমজান। আমি সবগুলাই বলতে চাই, যেহেতু আজকে যা বলিব সত্য বলিব আসছি, যদি আমার মৃত্যু হয়ে যায় এরপর আমার কোন দুঃখ নেই, আমার জীবনে যা যা করছি আমি সবগুলাই স্বীকার করতে চাই এখানে।
প্রিয় শ্রোতা, আমরাও তাকে স্বীকার করার সুযোগ দিতে চাই, তবে এ পর্যায়ে ছোট্ট একটা বিরতির ঘন্টা আমরা শুনতে পেয়েছি, মাত্র 3 মিনিটের বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজি রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু। ফিরে আসব ঠিক 3 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
তিন মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমার সঙ্গে রয়েছে আজকে জীবনের অপ্রিয় সত্য নিয়ে রুবায়াত। রুবায়াত আসলে তার নিজের দেয়া নাম এবং তার আসল নাম ছিল সালাম, যে নামটি সে পরিবর্তন করে ফেলেছে তার মার সাথে তার যে বাগবিতণ্ডা বা তিক্ত অভিজ্ঞতা সেই জায়গাটি থেকে। যাই হোক, এই মানুষটির জীবনের যে অপরাধগুলো সেগুলো সে হ্যালোইন 920 অনুষ্ঠানে শুনে নিজের জীবনের উপলব্ধি থেকে আজকে লাখো মানুষের সামনে কনফেস করতে এসছে, সেই জায়গাটি থেকে আমরা আবারও ফিরতে চাই। আপনারা যদি তাকে দেখতে চান, কিছু বলার থাকে, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওকে রুবায়ত, আপনি যেটা বলছিলেন যে বিয়ার খেতে ভালো লাগে, এরকম জাতীয় কথাবার্তা বলছেন।
হ্যাঁ, আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়িতেও একটা বন্ধু হয়ে গেছে আমাদের, ওর নাম রমজান। ও বলতেছে যে আমাদের বিয়ার খেতে খুব ভালো লাগে। কয় বিয়ার খাবে? পরে আমি বলছি যে এগুলা কোথায় পাওয়া যায়। কয় যে আমাদের পাশের বাড়িতে একটা মহিলা বিক্রি করে। আমি নামগুলা শুধু বলছি, ওই গ্রামটার নামটা আমি সঠিকভাবে বলতে চাই না। পরে যাই, গেলে তিনটা বোতল নিয়ে আসে, তিনজনের জন্য তিনটা বোতল 1200 টাকা
নেয়।
পরে এগুলা আমরা খাই, খাইলে অনেক ভালো লাগে। এভাবে খাইতে খাইতে প্রতিদিনই যা খাইতাম, দেখা গেল একদিনে এই সারাদিন কাজ করি, দান লাগাই, ওখানে 5-200 টাকা। আর এই রাত্রে ওই নেশার বোতল এগুলা যে নিতাম ওই বাজারে, 1.5 কিলোমিটার রাস্তা নিতাম, ওখান থেকে দেওয়া তো 500-600 টাকা। এ সারাদিনে দেখা গেল 900 টাকা বা 1000 টাকা কাজ করছি, ওখান থেকে এই নেশায় 500-600 টাকা পুরা যেত, 300-400 থাকতো।
ওকে,
এভাবেই চলতেছে। পরে আরেকদিন বলতেছে যে রাত্রে আসা, কয় আজকে এখন থেকে আর এই কাজ করবো না, এখন থেকে আমরা একটা অন্য কাজে যাব। পরে আমি বললাম যে কি কাজ ভাইয়া? কয় হেটাতে আরো টাকা বেশি, কষ্ট কম। পরে ওই কাপড় নামানো হয় ইন্ডিয়া থেকে, শাড়ি গুলা নামানো হয়, একটা শাড়ি প্রতি পিস মনে করেন 50,000, 60,000, 70,000, 80,000 টাকা পর্যন্ত আছে। একজনকে 30 বা 40টা শাড়ি দেওয়া হয়। এগুলা নিয়ে দিলে এই আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে রাস্তা হবে, এতটুক রাস্তা নিয়ে দিলে মনে করেন যে 1000 টাকা। আগে পেতাম 500 টাকা, এখন পাই 1000 টাকা, এখন আরো লাভ বেশি। 1000 টাকা পাই, 500 টাকা নেশা করি, আর 500 টাকা রাখি জমা, আবার বাড়িতে তো টাকা দিতে হয় যেহেতু সংসারটা আমার উপর। এভাবে নেশা করতে করতে ভালোই নেশা শিখে গেলাম। তারপরে ওইখানে 3-4 মাস থেকে বাড়িতে আসি, কিন্তু এখানে তো আর কোন নেশা পাওয়া যাইতেছে না, কিভাবে নেশা করবো? অনেক খোঁজার পরেও পরে ওইখানে শুধু এই খেতাম ওই গুমের ট্যাবলেট, আর একটা সিরাপ আনতাম, আর ট্যাবলেট 500টা একত্র করে এগুলা খাইতাম, আর সারাদিন ঘুমায় থাকতাম বাসায় আসা। এগুলা দেখে আমার অনেক খারাপ লাগতো যে ছেলেটা কেন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো বা একটা বিয়ে করে দিই তাহলে হয়তো ভালো হয়ে যাবে। পরে আমাকে বলতেছে যে একটা বিয়ে করে দিই তোমারে, তাহলে হয়তো মন মানসিকতাটা ভালো হয়ে যাবে, বা ঘরে বউ আসলে নেশা গুলা ছেড়ে দিতে পারবে।
আচ্ছা,
পরে আমার জন্য মেয়ে দেখে, আমার বড় দুলা ভাইয়ের বন্ধুর মেয়ে,
বড় দুলা ভাইয়ের বন্ধুর মেয়ে।
হ্যাঁ, মেয়েটাকে দেখে ওর সাথে আমার একদিন ফোনে কথা হয়। পরে ফোনে কথা হলে আমার ইচ্ছা ছিল যে আমি সরাসরি দেখবো ওই মেয়েকে। ওই মেয়ে আবার থাকতো পুপুর বাসায় মুন্সিগঞ্জ। পরে আমি ওইখানে যাই এবং বোরাপুর বাসায় যাই। যাওয়ার পরে আমি বলছিলাম দুলা ভাইকে যে আমি ওই মেয়েটাকে আগে দেখবো, যেহেতু আমার সারা জীবনের সাথী হবে, এই জন্যই আমি দেখবো একবার। পরে আমার দুলা ভাই বলছিল যে যাও গিয়ে দেখে আসো। পরে হালকা হালকা বৃষ্টি ছিল, আমি একটা ছাতা নিয়ে একটা কাল ছিল, এই কাল ফাড় দিয়ে যাচ্ছিলাম। পরে ওই মেয়েকে দেখলাম কালে নামে গোসল করতেছে।
আচ্ছা,
যে মেয়ের সাথে আমার কথাবার্তা বলছে বিয়ের। পরে আমি বলছি ভালোই তো, এরকম ভাবে বৃষ্টির মধ্যে কেউ গোসল করতে হয় নাকি? পরে ও বলতেছে যে আপনাকে আমি স্যান্ডেল তে পেটায় একবার সোজা করে লাইম। আমি বলছিলাম ওকে যে তুমি আমাকে স্যান্ডেল দিয়ে পিটাই বা ঠিক আছে, কিন্তু আমিও যদি একটা পুরুষ হয়ে থাকি তাহলে আমি তোমাকে একদিনের জন্য হলেও আমার ঘরের বউ বানাবো। পরে ও বলছে যে আপনি অর্ধেক দিনের জন্য আমাকে বিয়ে করতে পারবেন না। পরে আমি বাসায় আসি, আয়সা ওই দিনই দুলাভাইকে বলি যে আমাকে তিন দিনের ভেতর ওই মেয়েটাকে বিয়ে করাতে হবে, যদি না পারো তাহলে আমি আত্মহত্যা করব।
মানে কি, মানে যে মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক ছিল সেই মেয়েটাকেই আপনি?
না না, ওর সাথে কথা হচ্ছিল, বিয়ের কথা হচ্ছিল, কিন্তু আমি আসছিলাম ওই মেয়েকে দেখতে।
এবং তাকে আপনি এই ধরনের ঘটনার পরে জেদের বশবর্তী হয়ে আপনি এই ধরনের কথা বললেন আপনার দুলাভাইকে?
হ্যাঁ, পরে আমার দুলাভাই ওর ফুফাকে বলে গিয়ে যে সালামের বিয়েটা তিন দিনের ভিতরে দিতে চাই। পরে ওর ফুফা রাজি হয়ে যা, পরদিন আমাদের বিয়েটা দিয়ে দে, তিন দিনের আগে আমাদের বিয়ে হয়ে যা, আমি যেদিন বলি এর পরদিন রাত্রি বিয়ে পড়াই দে। পরে আমি ওই মেয়েকে নিয়ে যাই বাড়িতে এবং এক জোড়া নতুন স্যান্ডেল কিনে নিয়ে আসি ওর জন্য, বলি যে এই স্যান্ডেল গুলা তোমার জন্য উঠানো রইলো আমার ঘরে, যদি কোনোদিন প্রয়োজন হয় তাহলে এই স্যান্ডেল গুলা নামাবো। পরে ও বলতেছে যে আমি আপনাকে তিন দিনের ভিতরে ডিভোর্স করব।
ওই বিয়ে করার পরে?
হ্যাঁ, বিয়ে করার পরে ও বলতেছে যে আমি আপনাকে তিন দিনের ভিতর ডিভোর্স করব। পরে আমি বিয়ে করছি, এরপরে আমি ওরে পা ধরে ক্ষমা পর্যন্ত চাইছি যে আমি আগে যেগুলা বলছি তোমার সাথে, হয়তোবা একটা ছেলের বা একটা মেয়ের জীবনে বিয়েটা যে কি জিনিস এটা তুমি বোঝো না, হয়তো রাগের মাথায় তোমার সাথে অনেক কিছু খারাপ বিহিত করছি আমি, তুমি আমার সাথে অনেক খারাপ বিহিত করছো, এগুলা বললে আমরা দুজন বন্ধু হয়ে যাই তাহলে ভালো হবে। ও বলতেছে যে আমার দ্বারা অসম্ভব, আমি আপনার সংসার করতে পারবো না, আমি চাই আপনাকে ডিভোর্স করতে। পরে ওর সাথে আমার তিন মাস সংসার হয়। তিন মাস সংসার হওয়ার পরে তিন মাস আমাদের বাড়িতেই থাকে, ওর বাপের বাড়ি তো যায় না একদিন, আর তিন দিনে বেড়াতে যায় না, ওর বাইরে আনিতে আসে কিন্তু আমরা যাই নাই, আমি তো এমনি যাব না, ওইও যায় নাই। পরে তিন মাস পর ওদের বাড়িতে যায়, ও একা যায়, আমাকে ডিভোর্স করে। আমি অনেক ভালো হয়ে গেছিলাম, নেশা করতাম, ফেনসিডিল, এরপরে মদ, গাঁজা, সিরাপ গুলা খাইতাম বা এই ট্যাবলেট গুলা খাইতাম, এগুলা সব সারে দিছিলাম ওরে পায়া। ও অনেক সুন্দর আছিল, একশো মেয়ের মধ্যে একজন, কিন্তু আমি সবসময় চাইতাম যে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাক। ওরে দেখার পর থেকে আমার সবকিছু ভুলে গেছিলাম, আগে সবকিছু, নেশা পেশা সবকিছু বাদ দিয়ে ওরে নিয়ে বাঁচতে চাইছিলাম, কিন্তু ওই আমার জীবনটাকে নষ্ট করে দিল। তারপরে থেকে আমার জিদ এলো মনে যে ওই মেয়েটা আমার সাথে এত বড় খারাপ ব্যবহার করতে পারলো, আমিও দেখবো এখন শুধু মেয়েদের সাথে খারাপ ব্যবহারই করবো, ভালো কোনো কিছু করবো না। তখন থেকে আমার মনে জিদ আসে। পরে আমি মুশিগঞ্জ আসি, বড়াপুর বাসায় আসলে আফু বলতেছে যে তুই তো এখন একা, তুই তো ডিভোর্স হয়ে গেছিস, তোর তো আর কোন ভালো মতামত নাই, তুই কখন কোথায় চলে যাস, কিভাবে তাকস, কি করস, কোনো কিছুই তোর বোঝা যায় না বা তুই কারোর সাথে শেয়ার করস না, এখন তোকে একটা চাকরি নিয়ে দিই, তুই ওখানে চাকরি কর। আমি বলছি না ওখানে আমি চাকরি বাকরি করবো না, আমাকে বিদেশ পাঠাও, আমি বিদেশে যাব। পরে একটা পাসপোর্ট করে 20 দিনের ভিতরে পাসপোর্টটা করে আমার জন্য বিদেশ পাঠানোর জন্য, এবং কাতারের জন্য 3,00,000 টাকা দেওয়া হয়
ওকে
বিদেশ পাঠাবে বলে। পরে কাতার থেকে এই ভাইয়াটা ফোন দেয় যে তুমি যে আসবা কাতারে, তোমার তো যে কোনো একটা কর্ম শিখে আসতে হবে, তুমি তো কোনো কর্ম জানো না, তাহলে কাতারে আসবে কিভাবে? পরে আমাকে কাজ শিখতে দেওয়া হয় শ্যামলিতে। যে ছেলেটা ওই কাতারে থাকে ওই ছেলের কাকার বাসায়, মানে ওর কাকা ফার্স্টটা বিল্ডিং উঠাইবে ওই সময়,
জি,
ওর নাম রহিম শেখ, নামটা আমি বলতে চাই, রহিম শেখ, রহিম শেখের বাসায় আমাকে দে এই কাজগুলা শেখার জন্য, রাজমিস্ত্রি কাজ, যে রাজমিস্ত্রি কাজে অনেক টাকা, তুমি এখানে এই কাজটা শিখে আসো, হয়তো বা 4-5 মাস কাজ করলে শিখতে পারবে। পরে ওইখানে একটা মেয়ের সাথে আমার দেখা হয়, রাস্তায় দেখি জাস্ট এতটুকুই, দেখার পরে আমার খুব ভালো লাগলো যে ওই মেয়েটার সাথে আমি সম্পর্ক করব। এখন ওর সাথে কিভাবে সম্পর্ক করব, কারণ ও তো আমার একটা যেকোনো একটা এই রাস্তা নিয়ে তো ওর সাথে আমার হাত মিলাতে হবে, এটা ভাবেই আমি ওর দুর্বল জায়গা খোঁজা শুরু করি যে ওর কোথায় দুর্বল জায়গা আছে। পরে আমি একটা দোকানে যেতাম, ওটা ছিল ওই রহিম শেখের এই মেয়ের জামায় দোকান, ওকে আমি মামা বলে সমর্থন করতাম। পরে আমি বললাম ওর নাম আনোয়ার, বললাম যে মামা ওই মেয়েটার নাম কি, কয় ওই মেয়েটার নাম আ কি, কয় তোমার কি ভালো লাগেনি? পরে আমি বলছি হ্যাঁ ভালো লাগে মামা, তাহলে কয় আমি বলে দিই মনে তুমি ওর সাথে প্রেম করতে পারবা, কোনো সমস্যা নাই। পরে মামা বলছে রাজি হয় না, বলছে যে আমার মামা তো তোমাকে খুব ভালোবাসে, রুবায়েত মামা তুমি রাজি হয়ে যাও, অনেক ভালো ছেলে মামা। পরে মামার কথা রাজি হলো না, রাজি না হওয়াতে আমি রাস্তায় একদিন হঠাৎ করে ও গার্মেন্টসে চাকরি করতো, গার্মেন্টস তাকে আসতেছে, আমি 15-20 জন লোকের সামনে দৌড়িয়া এরে দুইটা চুমা দিই দুই গালে, জাস্ট শুধু আমাকে ভালোবাসার জন্য। এরপরে আরো বিরক্ত হয়ে যায় আমার প্রতি, বলে যে এত একটা খারাপ ছেলে, নষ্ট ছেলে, বদমায়ের ছেলে, ওই ছেলে ভালোবাসার যোগ্য না আমার। পরে বলতেছে একদিন যে আপনি আমার জন্য কি করতে পারবেন, আপনি যে আমাকে এত ভালোবাসেন আপনি আমার জন্য কি করতে পারবেন, আমি আপনার শরীর থেকে একটু তাজা রক্ত চাই, চাই যে আপনি আপনার শরীর থেকে আমাকে একটু তাজা রক্ত দেন, তাহলে আমি বিশ্বাস করবো যে আপনি আমাকে ভালোবাসেন।
এটা আপনাকে হয়ে বললো?
হ্যাঁ এভাবে বললো। জাস্ট ও মনে করছিল যে আমার শরীর থেকে কাটিয়ে আমি রক্ত বের করতে পারবো না। তখন আমি বলছি যে দাঁড়া এক মিনিট আমি আসতেছি। পরে আমার বালিশের নিচে দুইটা চাকু ছিল, এক হাত চাকু গুলা কিন্তু অনেক দাঁড় ছিল। পরে এই যে দেখলে দেখতে পারেন পায়ে আমি তিনটা পাত দিই পায়ে এই চাকু দিয়ে, এবং আমার নিজের শরীরে আমি নিজে আঘাত করি আর বলি যে আমার শরীরে যত রক্ত আছে সব তুই নিয়ে নে, তোর ভালোবাসার বিনিময়ে আমি সব দিয়ে দেব। এরপরে আমার শরীর থেকে প্রায় ওই দিন আধা কেজি রক্ত মতো বাইর হয় এ তিনটা পারে। পরে ও আর কোন জায়গায় আমাকে নিয়ে যায় না, একটা ডাক্তার নিয়ে আসে বাসায়, আইসা ডাক্তারে আটটা শিলি দেয় ওই কাঁটার মধ্যে।
আপনার পায়ে?
হ্যাঁ
পায়ে সে ডাক্তার আছে?
আছে।
আচ্ছা আমি ডাক্তার একটু দেখতে চাই, দেখি। পাড়ের ডাক্তার আছে প্রিয় শ্রোতা, এবং এই ধরনের সেন্টিমেন্ট আসলে একজন সুস্থ মানুষের পক্ষে সত্যি সত্যি অসম্ভব, এবং এগুলো যারা প্রমাণ হিসেবে চান ভালোবাসার প্রমাণ হিসেবে তাদেরকে আমরা বলতে চাই দিস ইজ ভেরি মাচ রং। এবং অনেকে এটা করেন যে হাত পাকিয়ে চিঠি লেখেন, অনেকে আবার সেটা ফাঁকিবাজি করতে গিয়ে মুরগির রক্ত দিয়েও লেখেন। এগুলো খুবই সস্তা সেন্টিমেন্ট এবং এগুলো দিয়ে ভালোবাসা প্রুফ করা যায় না, কিন্তু এগুলো আমাদের জীবনে ঘটে, এগুলো আমাদের জীবনে অপ্রিয় সত্য। আর আজকে এখানে অপ্রিয় সত্য উপস্থাপন হচ্ছে বলেই আমরা এটাকে এখানে উপস্থাপন করছি। যাই হোক, ও যেটা বললো সেটা সত্য আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ বলুন। তারপর
ও বলছিল যে আবার তুমি দূরে থাকে যদি এই কাইটা রক্ত না দেও তাহলে হবে না, আমার সামনে কাটতে হবে, আমার চোখের সামনে, মানে আমার আমি যখনই আমার কষ্ট লাগতো যে কোনো বিষয় নিয়ে বা যখনই রাগ হতো শরীরে তখনই আমি হাত পা কাটতাম, নিজের হাত পা নিজে দুইটা চোখ বন্ধ করে কাটা শুরু করতাম। পরে যে কি হবে আমি মরবো না বাঁচবো এগুলার কোনো চিন্তা ছিল না, যখন কাটা শুরু করতাম তখন কাটতেই থাকতাম। তখন আমি তিনটা ফাঁদ দিই, ফাঁদ দিয়ে যখন দেখতে পাই যে আমার পায়ে অনেক রক্ত বের হচ্ছে, এরপরে আমি এক ফোঁটা চোখের পানি ফেলাই নাই। ও আমি ওকে শুধু জাস্ট এটাই বলছিলাম যে আমার শরীরে যা রক্ত আছে সবগুলো নিয়ে নেও তোমার ভালোবাসার বিনিময়ে, আমি জাস্ট শুধু তোমার ভালোবাসা চাই আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। পরে ওই দিন তাকে মেয়েটা আমাকে ভালোবাসতে শুরু করে, প্রতিদিন যাই আমরা দুজনে রিস্কা দিয়ে ঘুরতে যাই, এ ফলে যাই ছবি দেখতে, ও আবার গার্মেন্টসে যায়, আমি যাই আগায় দিয়ে আসি আবার আগায় নিয়ে আসি, আর সারা রাত্র বসে বসে চাঁদের উপর কথা বলি। চাঁদতলার উপর চাঁদ ছিল, চাঁদের উপর বসে বসে কথা বলি। আমি হঠাৎ করে একদিন রাত্রে আমি অনেক খারাপ ছিলাম, আমি আজকে যেহেতু যা বলিব সত্য বলিব এসেছি, আমার খারাপ দিক ভালো দিক যেগুলো আছে সবগুলো আমি প্রকাশ করতে চাই। পরে আমি হঠাৎ করে একদিন রাত্রে আমার ঘরে আবার একটা কালার টিভি ছিল 14 ইঞ্চি, একটা ডিভিডি ছিল, ওইখানে দেখছিলাম শুয়ে শুয়ে আমি একা একাই, রুমে দরজাটা খোলা ছিল কিন্তু ওই খেয়ালে আমি ছিলাম না, শুধু শুয়ে শুয়ে এগুলাই দেখছিলাম। পরে এগুলা দেখছিলাম, দেখার পরে ওই মেয়ে আসে প্রায় রাত 11টার দিকে, আসা দেখতে পাই যে আমি এগুলা দেখতেছি। পরে ও বলে যে আমি রুমে দরজাটা লাগাই দিয়ে আসছি, তুমি উঠে বসো। হ্যাঁ সরাসরি ঘরে ঢুকে আমাকে বলতেছে যে তোমার আমার সাথে হবে। আমি হতবাক হয়ে গেলাম, কিভাবে করবো এগুলা। পরে ওর সাথে আমি অনৈতিক সম্পর্ক করি এবং ওই দিন থেকে ও আমার জন্য পাগল হয়ে যায়, মানে ও প্রতি মাসে 6,000 টাকা বেতন পেত, গার্মেন্টে চাকরি করে, কিন্তু ওরা ছিল দুই বোন আর ওর মা, ওর মাকে এক টাকাও দিত না, শুধু সারাক্ষণ ওই যা 6,000 টাকা ফেলে এগুলা দিয়ে আমার জন্য কাপড় চোপড় কিনত, ও কোনো কিছু কিনত না, ও এতটাই ভালোবাসত আমাকে যার কোনো পরিমাণ নেই, কিন্তু আমি শুধু জাস্ট খেলা করেছিলাম ওর সাথে। এভাবে মনে করেন 7-8 মাস ওর সাথে সম্পর্ক হয়, এবং ওই মেয়ে আমাকে হঠাৎ করে একদিন বলতেছে যে আমার পেটে একটা বাচ্চা আসছে, তুমি যদি বাচ্চাটাকে একবার একটু পরীক্ষা নিরীক্ষা করে আনতে হাসপাতাল থেকে। পরে আমি বলছি যে বাচ্চা আসছে, আমি তো আগেই বলছি যে কোনো সময় বাচ্চা নিতে পারবে না, তুমি কেন বাচ্চা নিলে, আমাদের এই অনৈতিক সম্পর্কের মধ্যে বাচ্চা নেওয়াটা ঠিক হয় না, তোমার বাচ্চাটাকে নষ্ট করে ফেল।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই। ওর বলার ধরনের মধ্যে এক ধরনের একটা কি বলা যেতে পারে একটা ফর্মালিটিস লক্ষ্য করছেন আপনারা। ওইভাবেই আসলে কথা বলে, আমি বহুবার চেষ্টা করেছি ওকে নর্মাল করার জন্য এবং ওইভাবেই কথা আসলে বলে এবং সেটা কিছুটা একটু অন্যরকমের অন্যভাবে হয়তো বা দেখবেন অনেকেই। আমরা আসলে কথা বলার জন্য খুব ভালো পারফর্মিং আর্ট পারেন এরকম কাউকে এখানে নিয়ে এসে তাকে দিয়ে স্টোরি বলাই না, যার জীবনের ঘটে সেই এসে বলে এবং এক একজনের বলা আসলে এক এক রকম। সেই বলার জায়গা থেকে আপনারা এটাকে বিনোদন হিসেবে না নিয়ে বরং এভাবে নেন যে তার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে একের পর ঘটে গেছে সেগুলো থেকে আমাদের কি বা শেখার আছে, আমরা সেই অন্যায় পথে যাব না, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা ঠিক 12:06 ফিরে আসতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। এবং যারা কনফেস করতে চান এই অনুষ্ঠানে এসে জীবনের ভুলগুলো অপরাধগুলো স্বীকার করতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। জীবনের কাছাকাছি সুন্দর আগামী টাটা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
সময় 12:06, রাত এবং আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে রুবাইয়াত। রুবাইয়াতের কাছে আবারও ফিরতে চাই। এই ফাঁকে আপনাদেরকে বলছি, যারা কনফেস করতে চান তারা ফোন করবেন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। রুবাইয়াত, তারপর
পরে আমি বলছিলাম যে বাচ্চাটা নষ্ট করে বের, ও বলল যে তুমি আগে আমাকে বলছো যে তোমাকে ভালোবাসার জন্য, আমি ভালোবাসি না বলে তুমি হাত কাঁচছো, পাও কাঁচছো। পৃথিবীর এমন কোন কিছু নেই যে তুমি পারো না আমার জন্য করতে, সবকিছু করতে পারছো। চারতলার উপর থেকে তুমি একদিন লাভ দিছো পর্যন্ত আমাকে ভালোবাসার জন্য
করছিলেন নাকি?
হ্যাঁ, আমি চারতলার উপর থেকে লাভ দিছিলাম একদিন।
কি কাহিনী ছিল সেটা?
আমি বলছিলাম যে আমি আত্মহত্যা করবো, তুই যদি আমাকে ওইটা না বলো যে আমি তোকে ভালোবাসবো না বা তোর সাথে সম্পর্ক করবো না, ওইটা যতক্ষণ পর্যন্ত না বলবে এতক্ষণ পর্যন্ত আমি লাভ দিয়ে পড়ে যাবো। কিন্তু ও মনে করছিল যে আমি বিতু চাঁদের উপর থেকে পড়তে পারবো না, ওই জন্য বলে না সে। পরে আমি পরে যাই, পরে আমার জ্ঞান হারা হয়ে যায়। আমি বালুর উপরে পড়ি তো এর জন্য হাত পা ভাঙে নাই, অনেকদিন পর্যন্ত ওষুধ টষুধ খাইতে হয়েছে এ পড়ার জন্য। কই তুমি এগুলা কেন করছিলা? পরে আমার কাছে আর কোনো জবাব নেই, আমি বলছি যে তুমি এক হয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে হবে যদি আমার সাথে সম্পর্ক রাখতে হয়।
ও কি চাচ্ছিল আপনার কাছ থেকে?
ও চাচ্ছিল যে বাচ্চাটা তাক বা ও আমার সাথে সংসার করুক সুন্দরভাবে, বা আমি মেনে নেই। আমি আগেই না করছিলাম যে তুমি আমার সাথে সম্পর্ক করো, যাই করো, এটা তো আমার ইচ্ছাতে তুমি করতেছো না, অনেক কাজগুলা তোমার ইচ্ছাতেই তুমি করতেছো, কিন্তু এর মধ্যে আমার কোনো দোষ থাকবে না। এক দোষে কোনো দোষ হয় না, দোষ দুজনের ছিল। কিন্তু পরে আমি ওকে বলছি যে তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো, ও বলতেছে যে না আমি বাচ্চা নষ্ট করব না, প্রয়োজনে আমি নিজে মরে যাব, কিন্তু আমি ওই বাচ্চাকে নষ্ট করতে পারবো না। পরে অনেক বোঝায় সুজায় বললাম, পরে ও বলল চলেন যাই, আমাকে নিয়ে যায় একটা ডাক্তারের কাছে, দুজনে মিলে পরামর্শ করি ডাক্তারের সাথে। ডাক্তার বলে যে 4 মাসের বাচ্চা নষ্ট করা যায় না এবং অনেক বড় হয়ে গেছে, এটা নষ্ট করা সম্ভব না। পরে আমরা বাসায় চলে আসি, চলে আসার পর আমি আমার মাকে বলি এই কথাগুলো, আমার মার সাথে শেয়ার করি। এবং আমার ছোট ভাই ছিল, ও আবার আমার থেকে মারণ শিক্ষিত, তো এজন্য আমি ওকে সব কথাগুলো জানাই যে হয়তো বা ও শিক্ষিত ভাই, আর আমার তো চাইতে একটু জ্ঞান বেশি, ও হয়তো বা আমাকে কোনো ভাবে হেল্প করতে পারবে। পরে ও আর হেল্প করে নাই, ও মাকে বলছে যে যে মেয়ে বিয়ের আগে অনৈতিক কাজ করে ওই মেয়ে কোনো সময় আমাদের বাড়ির বউ হতে পারবে না, আমার ছোট ভাই বলল।
ওকে,
পরে আমার মা আর এই সম্পর্কটা মানে নেয় নাই, এবং আমার ভাইয়েরা বা বোনেরা সবাই বলে যে বিয়ের আগে অনৈতিক কাজ করে এরকম মেয়েকে আমাদের বাড়ির বউ বানাবো নাকি, এগুলা বললা এ করে। আর আমি তো নেশার মধ্যে সবসময় ডুবে থাকতাম, আমার এতটা জ্ঞান ছিল না এই সময়। যারা নেশা করে তারাই বুঝতে পারবে, আজকে যারা শুনতেছে আমার কথাগুলা এরাই বুঝতে পারবে যে নেশা করলে একটা মানুষের কতটুকু জ্ঞান হারা হয়ে যায়। আমিও এরকম ভাবে ছিলাম। নেশার পরে ও বলতেছে আমার একদিন যে আপনি এই নেশা গুলা করেন না, আমি অনেক অনেক নেশা করতাম। পরে ওই মেয়ে একদিন এ গেছে গার্মেন্টসে চাকরি করতে আসে, 4 মাসের বাচ্চা পেটে। পরে আমি ওইখানেই আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করি, ওই পাশের বাসায় বেড়াতে আসে, মেয়েটার বাড়ি ছিল ফরিদপুরের দিকে।
একটা যেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি থেকে তো আপনি যে মেয়েটার সঙ্গে লং টার্ম একটা অনৈতিক সম্পর্ক করছেন সেই ফ্যামিলি আপনার এটা মেনে নিল না, তাই তো?
হ্যাঁ,
বললো যে মেয়ে ধরনের কাজ করে।
আমার ফ্যামিলি থেকে মেনে নিল না।
এই মেয়েটা থাকা অবস্থায় কি আপনি আরেকটা মেয়ের সাথে যাচ্ছেন?
ওই মেয়ের পেটে আবার 4 মাসের বাচ্চা, ওই অবস্থাতে আমি আরেকটা মেয়ের সাথে জড়িয়ে যাচ্ছি। ওই মেয়েটার একদম অল্প বয়স ছিল, 12-13 বছর বয়স হবে। পরে আমি হঠাৎ করে মামার দোকানে গেলাম রাত্রে, গিয়ে আবার মামার সাথে সবগুলা কথা শেয়ার করতাম। পরে আমি মামাকে বললাম যে আমি ওই মেয়েটার সাথে অনৈতিক কাজ করব। পরে মামা বলতেছে যে তুমি কি সব মেয়েদের সাথে অনৈতিক কাজ করবে, এটা হলো দেখবো, তোমাকে আমি 500 টাকা দিব তুমি যদি ওর সাথে অনৈতিক কাজ করতে পারো। পরে আমি ওই মেয়েকে ডাক দিই, রাত্রে ডাক দিয়ে আনি আয়না। পরে ওইখানে একটা নতুন একটা রুম আছে, মানে এই ইট গুলা দেওয়া শুধু গাঁথনি করে তৈছে, নতুন একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর ভিতরে মেয়েটা বেড়াতে আসছিল, ওইখানে ওর বড় আপুর বাসা ছিল।
আপনি ডাকলে কেন আসবে মেয়েটা?
আমি ডাকছি হয়তো বা মনে করছে যে আসছে, 10-12 দিন হয়েছে, আমার সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা বলে। পরে মনে করছে যে কোনো কাজে হয়তো বা ডাক দিছে। পরে আমি ওকে ধরে ওর সাথে অনেক কাজ করি রুমের ভিতর।
আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে এগুলো মুড়িমুড়কির মতো অবস্থা। একটা জিনিস তো মানে চাইলেই তো সম্ভব না, একটা মেয়ে চাইলেই তো আপনার সাথে রাতের বেলা ওইভাবে চলে আসবে না।
অনেক চেষ্টা করছে, বেশি রাত্র হয় নাই, 7:30-7:30 বাজে, অনেক চেষ্টা করছে।
কোথায় বেড়াতে এসেছিল মেয়েটা?
মেয়েটা বেড়াতে আসছিল ওর বড়াপুর বাসায়।
বড়াপুর বাসার পাশে আপনি থাকতেন?
হ্যাঁ, বড়াপুর বাসার পাশে আমি থাকতাম, এবং ওই যে আকিও থাকতো।
আকিটা হচ্ছে আপনি যার সাথে এই ধরনের আগে থেকে করছেন, যার পেটে বাচ্চা?
হ্যাঁ, ওর বাসাও ছিল আমার বাসার পাশে, আবার ওই মেয়েটার বাসাও ছিল আমার।
ওখানে থেকে কি করতেন?
আমি ওখানে থেকে রাজমিস্ত্রি কাজ শিখছিলাম।
তো এই মেয়েটাকে আপনি কোথায় নিয়ে আসলেন দেখে?
মানে আমরা যে এই বিল্ডিং গুলা উঠাইতেছি, এই বিল্ডিং গুলার ভিতরে রুম গুলা ফাঁকা থাকে না, নতুন বিল্ডিং উঠানো হইলে পরে এই রুম গুলা ফাঁকা থাকে না, সারো কিনা গাঁথনি করে রাখছে, আর নিচে শুধু বালি ফালায় রাখছে, আর ফ্লোর করে নাই।
এরকম একটা জায়গাতে নিয়ে এসে আপনি মেয়েটাকে রেপ করলেন?
ও অনেক কাজ করছি জোর করে, ও অনেক চেষ্টা করছে বাঁচার জন্য, কিন্তু আমি ওর সুযোগ দেয়নি। ওর সাথে আমি অনৈতিক কাজ করি, পরে মেয়েটা অনেক কান্না করে, কান্না করলে বলি যে আমি যা করছি না করছি মাফ করে দিও, আমি একজনের সাথে বেড দিচ্ছি, এজন্য তোমার সাথে অনৈতিক কাজগুলা করলাম।
এগুলো শুনে সহ্য করা খুবই কঠিন প্রিয় শ্রোতা, বাট এগুলো ওর জীবনে ঘটেছে এবং সেগুলোর পরিণতি কখনোই ভালো হয় না। অপরাধ তো অপরাধী, এবং অপরাধের একটা মারাত্মক রকমের প্রায়শ্চিত্ত থাকে। আপনি যতটুকু অপরাধ করবেন তার চাইতে বেশি পরিমাণ শাস্তি আপনার জীবনে আপনাকে কোনো না কোনো ভাবে পেতে হবে। যারা এখানে জেবিএসবিতে আসেন তারা প্রত্যেকেই প্রায়শ্চিত্তের জায়গা থেকেই আসেন। আজকে ও এসছে, কিন্তু ও ওর জীবনের এমন একটা পর্যায়ের গল্প বলছে যেই গল্পে আমরা ওকে এইভাবেই পাচ্ছি। এটাই বাস্তব, এটাই সত্য, এবং এটা আমাদেরকে শুনে যেতে হবে। ইন এ সেন্স যে ওর মতো করে এই ভুলগুলো যেন আমরা সমাজে কেউ কখনো না করি। বলুন তারপর?
তারপর ওই মেয়েটাকে পরদিন ওর বাবা এসে নিয়ে যায় ফরিদপুরে, পরে ওর সাথে দেখা হয় না। আর পরে ওই মেয়েটাকে নিয়ে গেল, আমিও চলে আসি বাড়িতে ওইখান থেকে, আর ওই যে মেয়েটার পেটে বাচ্চা ছিল ওকে সান্ত্বনা দিয়ে আসি যে আমি তোমাকে 2-3 মাসের ভিতরে আসে নিয়ে যাব, তুমি একটু স্থির ভাবে থেকো, আর মাঝে মধ্যে ফোন টোন দিও, কথাবার্তা বললো, এ সান্ত্বনা দিয়ে চলে আসি। ওই মেয়েটাকে বলে বাড়িতে চলে যাই। আমাদের বাসাটাতে যাওয়ার পরে আমি মা বাবা সবাইকে বললাম, সবাই বলতেছে যে তোমার চেহারা বা শরীর অনেক কিছু খারাপ হয়ে গেছে, তুমি এভাবে চলতেছো, তুমি জানি কোন কিছুর ভিতর ডুবে আছো, তুমি অনেক কথায় আছে যা তুমি আমাদের সাথে প্রকাশ করো না। আমি যদি সারাদিনে একটা সত্য কথা বলতাম, বিশটা বলতাম মিথ্যা কথা, কারোর সাথে সত্য কথা বলতাম না। পরে আমি বাড়িতে যাই, এভাবে ঘোরাফেরা করতেছি, ওই মেয়েটার সাথে যোগাযোগ করি প্রতিনিয়ত, সব সময় ও টাকা দিয়ে পয়সা দিয়ে সবকিছু দিয়ে আমাকে সাহায্য করত, সব সময় হেল্প করত আমাকে। পরে বাড়িতে আসি, বাড়িতে আসা বাবা বলতেছে যে তুমি বাড়িতে আসছো ভালো হয়েছে, এখন আমাদের তো এই গৃহস্থি করতে হবে, আর কেতে দান টুন লাগাইতো, এগুলা দেখাশোনা করতাম। এভাবে এক মাস দেখাশোনা করি, এক মাস দেখাশোনার পর আমাদের পাশের বাড়ির একটা মহিলা বলতেছে যে আমার বোনের একটা মেয়ে আছে, অনেক ভালো মেয়েটা, ওই মেয়েটাকে বিয়ে পড়ায় দেন আপনার ছেলের জন্য। পরে মা যায় নাই মেয়েকে দেখতে, বা বাবা আছে বা আমাদের চাচারা আছে ভাইয়েরা আছে, কেউ জানে, আমি নিজেও জানাই মেয়েকে দেখতে। জাস্ট দুজন যায়, আমাদের কাকি আর আমার মা, যায়া বলে আসে ওদেরকে আসতে, ওই জায়গায় আসা বিয়ে পড়াবে পরদিন। পরদিন বিয়ে পড়াবে, পরে ওই কাকি ওনার বোনকে এবং আরো দু তিনজনকে নিয়ে আসে আমাদের বাড়ি। আসলে পরে ওর মেয়েটার ভাই আসে, একটা বড় ভাই, আমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি যে আগে একটা বিয়ে করছো বা সংসার করছো, কেন কি হলো, কেমনে চলে গেল, এগুলা নষ্ট হয়ে গেল কেন বলতেছে। যে পরে আমি বলছিলাম যে ওই মেয়েটার অন্য একজনের সাথে সম্পর্ক ছিল, আমি মিথ্যা কথা বলছিলাম, আসলে আমার রাগের কারণে ও চলে গেছে। যেদিন বিয়ের আসরে নিয়ে আমাকে বসায়, ওদিন আমি বিয়ের আসর থেকে উঠে আসি, অন্য এক জায়গায় চলে যাই। পরে আমার দুলাভাই আমার সামনে দাঁড়িয়ে বলতেছে যে তুই যদি আমার এই বিয়েটা না মেনে নিতে পারিস, তাহলে আমি তোর বোনকে তালাক দিয়ে দেব। আমার আম্মু বলতেছে যে আমি কথা দিয়েছি ওই মেয়ের মা বাবাকে, আমি ওর মেয়েকে আমার বউ হিসাবে মেনে আনবো, কিন্তু তুই যদি ওইখানে বিয়ে না করিস আমি ফাঁসি দিয়ে দেব। আর অন্যদিকে আমি একজনকে ভালোবাসি, ওর গর্ভে 4 মাসের সন্তান, কিন্তু আমি আমার সন্তানকে অস্বীকার করতে পারি না, আমি আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারি না।
সন্তানের কথা আপনি বাড়িতে জানিয়েছিলেন?
সব জানতো, এগুলা সব জানতো,
আপনার বাড়ির লোকজন সব জানতো?
লোকজনে জানতো না, কিন্তু আমি আমার মার সাথে সবকিছু স্বীকার করছি।
করার পর আপনার মা কি বলেছে?
মা এগুলাই বলতো যে আমি ওই মেয়েকে মেনে নিতে পারবো না।
ঠিক আছে, তারপর?
পরে আমি কি করবো, একদিকে আমার সন্তান, একদিকে আমার ভালোবাসা, একদিকে মা, মায়ের মৃত্যু, একদিকে বোনের তালাক। যদি আমি বিয়ে না করি তাহলে আমার দুলাভাই আপুকে তালাক দিয়ে দিবে। এই কথাগুলো শোনার পর অনেক কষ্ট লাগছে, আমার আপু অনেক কান্না করতেছে, তোরার মতো কুসন্তান ভাইদের দরকার নাই, তোরা মরে যেতে পারিস না, এই পৃথিবীতে কেন বেঁচে থাকিস, তোদের মতো শিয়াল কুকুর এই পৃথিবীতে বেঁচে না থাকলে কি হয়, আল্লাহ দুনিয়ায় তোদের মতো দু একজন কম থাক তাহলে ভালো হবে। এই কথাগুলো শোনার পর অনেক কষ্ট লাগছিল আমার। তারপরে আমি বিয়েটাতে রাজি হই, রাজি হওয়ার পরে বিয়েটা হয় আমার, মানে অনেক এই সময় পুরা নেশা নিতাম, পুরা নেশা।
কি নিতেন আপনি
এই সময়? এই যে প্রেনচিডেল নিতাম, এরপরে মদ নিতাম, গাঁজা তো সারাক্ষণে খেতাম, আর যখন কোন জায়গায় না পেতাম তখন শুধু ওই যে সিরাপ আর ট্যাবলেট এগুলা খাইতাম মেশায় মেশায়। পরে ওকে নিয়ে আসি মুন্সিগঞ্জ
বিয়ে করে।
হ্যাঁ, বিয়ে করে মুন্সিগঞ্জ নিয়ে আসি। নিয়ে আসার 15-20 দিন পর আমি হঠাৎ করে ওকে ফোন দিই, আমরা দুজন।
কাকে ফোন?
ওই যে আকিকে।
আকি? হ্যাঁ, যে মেয়েটা আপনার দ্বারা প্রেগনেন্ট।
হ্যাঁ, ওকে আমি ফোন দিই, আমার ওয়াইফও আমার সাথে শোয়া ছিল। পরে আমার ওয়াইফ বলতেছে যে তুমি কোন মেয়ের সাথে কথা বলো। পরে আমি বলছিলাম যে ও আমার 1 নাম্বার ওয়াইফ, তুমি 2 নাম্বার ওয়াইফ, ওর সাথে আমি এরকম এরকম সম্পর্ক করছি। পরে এই কথাগুলো মানে নিতে পারে নাই, যার ফলে ও আমাকে ডিভোর্স করে দেয়।
আপনার স্ত্রী আপনাকে সেকেন্ড স্ত্রী ডিভোর্স করে দেয়?
হ্যাঁ, ওই ডিভোর্স করে দেয়।
তো আপনি এগুলো আগে কেন জানাননি তাকে?
আমি বলি নাই, ওকে বলতে পারি নাই বা বলার সুযোগ হয় নাই।
ও কি আপনাকে তখনই ডিভোর্স করে দেয়?
5 দিন পরে ডিভোর্স করে দেয়, কথাটা শোনার 5 দিন পরে।
কি করে ও শোনার পরে? ও কি করেছিল?
ও আমি তো মুন্সিগঞ্জে নিয়ে যাই। পরে ও ওর মা এবং বাবাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে এরকম এরকম ঘটনা, তোমাদের জামাই তো এত ভালো জামাই, এত বড় লোক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এরকম জামাই কেন এরকম আচরণ করবে, সারাদিন মদ খায়, গাঁজা খায়, এগুলা খায়, এ নেশার ভিতর ডুবে থাকে, ওকে নিয়ে আমি ঘর সংসার করতে পারবো না। আর ওইটা বলছিল না যে ওই মেয়ের সাথে আমি অনৈতিক কাজ করছি, এগুলা বলে নাই, শুধু এগুলাই বলছে যে আমি নেশার জন্য ওই ছেলের সাথে ঘর সংসার করতে পারবো না। হওয়ার দিন আমাকে ফোন দেয় শ্বশুর বাড়ি থেকে, আমি নিয়ে যাই নেত্রকোনায়। নিয়ে যাওয়ার পরে রাস্তায় ওর বাবার বাড়ি একটু সামনে ছিল আর আমাদের বাড়িটা একটু দূরে, 5-6 কিলোমিটারের মতো হবে। এই 5-6 কিলোমিটারের রাস্তা আগে ওদের বাড়ি, পরে আমাদের বাড়ি। ও বাস স্টেশনে যায় একটা সিকো দিল, আমার হাত থেকে ব্যাগটা নিছে, নিয়ে একটা শিক্ষা দিছে যে আপনারা কেউ আসেন না। ওই ছেলে আমার মাছের মন মারে লাইতাছে, ওই ছেলেকে আমি হাত ধরে টানাটানি করতেছি, যেহেতু আমার ওয়াইফ আমি তো হাত ধরে টান দিতে পারি। পরে ও সবার সামনে, বাস স্ট্যান্ডে অনেক লোক ছিল, সবার সামনে বলতেছে যে ওই ছেলেকে আমি চিনি না, ওই ছেলে আমার মাছের মন মারতে চাইছিল। পরে আর কি করবো, দুইজন লোক আমাকে অনেক মানে 4-5টা তাপত দিছে। তাপত দেওয়ার পর আমি চোখের পানি গুলা ফালাই দিয়া আমি গাড়িতে ওইটা চলে আসি বাড়িতে। আসা মা বাবা সবাইকে বলি যে এরকম এরকম সমস্যার সময় বাপের বাড়ি চলে গেছে, ও আর কোনোদিন আমার সংসারে আসবে না। পরে আমার ফ্যামিলি মেম্বারদের থেকে একটা বড় ভাই আছে, চাচাতো ভাই, ওইটাই আমাদের মানে সালিশ করে আর কি। ওই ভাইয়া যায়া এটারে ওইখান থেকে লোক নে অনেক বোঝায় মেয়েরে যে হয়তো খারাপ হয়ে আছে আমার ভাই, এরপরে তোর ঘর সংসার করতে হবে, তুই ঘর সংসার করবি, একটা ছেলে মদ খাও গাঁজা খাও এর জন্য তো একটা মেয়ে সংসার ভাঙ্গে দিতে পারে না, তুই কেন সংসারটা ভাঙ্গে দিবি, তুই আবার চল, তোরে আবার নিয়ে দিব। আর রুবায়েতে যদি কোনো অপরাধ করে তাহলে এ অপরাধের বিচার করবো আমি, আর তোকে সারা জীবন সুখে রাখবে, তুই চল। পরে ওই মেয়ে আর আসে নাই, না আসার ফলে আমাদের ওখান থেকে এই 40 জন লোক যায় মোট একটা বাসে করে, আর ওখান থেকে 40-50 জন লোক বসে পরে ওখানে ডিভোর্স লেটার দিয়ে দেয় আমাদের গার্জেনের কাছে। পরে ওই মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে আমি ট্রেনে করে আসছিলাম মুন্সিগঞ্জ, আসবো ট্রেনে করে, একটা লোকাল ট্রেন রাত্রে আসে, ওই ট্রেনে উঠে বসছি। ওই সময় আমার সামনে দেখতে পাই যে একটা মেয়ে আর একটা বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মহিলাটা জিজ্ঞাসা করতেছে, কারণ আমি তো ডিভোর্স, তখন আমার চোখ গুলা অনেক নেশা করলে চোখ গুলা অনেক অনেক লাল থাকে এবং অনেক একটা খারাপ চেহারা ছিল আমার। পরে মনে হচ্ছিল যেন আমি কান্না করছি, গাড়িতে বসে বসে কান্না করতেছি। এই অবস্থা দেখে মহিলাটা জিজ্ঞাসা করতেছে যে তোমার বাড়ি কোন জায়গায়। পরে আমি বলছিলাম যে বারহাটা বাউসি বাড়ি। পরে বলতেছে যে তোমরা কয় ভাই কয় বোন, এগুলা জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করে আবার আমার সব ডিটেলস ঠিকানা নিল, নিয়ে বলতেছে যে তুমি বিয়ে করছো। আমি সরাসরি বলি যে না আমি বিয়ে করি নাই। পরে আমাকে মানে আগে আরো অনেক মোটা ছিলাম আর একটু স্বাস্থ্য ভালো ছিল, দেখতে শুনতে অনেক ভালো ছিলাম। পরে ওই বৃদ্ধ মহিলা রাজি হয়ে গেল, বলল যে তুমি একটা ফোন নাম্বার নিয়ে যাও আমার কাছ থেকে, আমি তোমার জন্য একটা মেয়ে দেখবো যাতে তোমার জীবনটা সুন্দর হয়। পরে আমি ফোন নাম্বারটা নিয়ে নিই।
জীবনটা যে সুন্দর ছিল না এটা বুঝলো কিভাবে?
মানে আমি গাড়ির ভিতরে বসে বসে কান্না করছিলাম।
আচ্ছা আচ্ছা।
এগুলা দেখার পরে আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কেন কান্না করছো। আমি বলছি যে আমার জীবনে কোনোদিন শান্তি হয় নাই বা সুখ আসে নাই, আমি যারে ভালোবাসতে যাই এই কষ্ট দে, আর এ জীবনের কোনো প্রয়োজন নাই, আমি অনেক দূরে চলে যাব এ পৃথিবী ছেড়ে। পরে ওই বৃদ্ধ মহিলা বলতেছে আমার অনেক বোঝাইলো যে তুমি আত্মহত্যা করো না বা মরো না, তোমার জীবনটা অনেক সুন্দর হইব, আমি তোমার জন্য একটা মেয়ে দেখিয়ে দেব। পরে কয় তুমি একটা ফোন নাম্বার নিয়ে যাও, আমার একটা ফোন নাম্বার দিয়ে দে, আবার ওই একটা ফোন নাম্বার নিয়ে যায়, আমার ফোন নাম্বারটা নিয়ে যায় ওই বৃদ্ধ মহিলা। নিয়ে 2 দিন পরে আমি তো মুন্সিগঞ্জে চলে যাই, ওখানে একটা দোকানে কাজ করি। আমি দোকানে বসেছিলাম 10-11টা দিকে, হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠ শুনতে পাই। মেয়েটা বলছিল যে আপনি কি রুবায়েত? পরে আমি বলছি যে হ্যাঁ আমি রুবায়েত। কয় আমি ফারজানা বলছিলাম? বলতেছে যে ট্রেনের ভিতরে যে মহিলাটাকে নাম্বার দিয়েছিলেন ওই মহিলা আমাকে নাম্বারটা দিছে, ওই মহিলা আমার নানু হয়। পরে আমি বললাম যে কেন দিছে নাম্বারটা, কিসের জন্য? বলতেছে যে আপনার ওয়াইফ নাই, সংসার নাই, কোনো কিছুই নাই, আমি আপনাকে বিয়ে করতে চাই।
মেয়েটাকে মানে প্রথমে ফোন দিয়ে এরকম কথাই বলে?
হ্যাঁ, প্রথমে ফোন দিয়ে ওই কথাটা প্রস্তাব দিল যে আমি আপনাকে বিয়ে করতে চাই। পরে আমি বলছিলাম যে আপনি আমাকে বিয়ে করবেন, আপনি হয়তো আমাকে দেখছেন, আপনারে আমি দেখছি, কিন্তু আপনাদের পরিবার আছে বা আত্মীয় স্বজনরা আছে, সবাই যদি পছন্দ না করে, সবাই পছন্দ না করলেও আমি একাই আপনার কাছে বিয়ে বসবো, তাহলে আমার দিক থেকে কাজটা আরো সহজ হয়ে গেল। পরে আমি ওই মেয়েকে ওই দিন রাত্রি একদিন কথা বলছি, জাস্ট ওই দিন রাত্রি ওই নীতি কাজ করার অফার দিই। পরে মেয়ে রাজি হয় না, কয় আরো কিছুদিন কথা বলেন, এভাবে কি সম্ভব? আরো চেনা জানা হোক, পরিচয় হোক, আর যেহেতু আপনার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো সারা জীবন আমরা একসাথে থাকবোই, এগুলা বলতো, বইলে আমার সান্ত্বনা দিত। পরে আমি মুন্সিগঞ্জ থেকে একদিন ঝগড়া করি বোরাপুর সাথে, বোরাপুর বাসার পাশে থাকতাম, বোরাপুর সাথে ঝগড়া করি, টাকা টুকা নিয়ে ঝগড়া করে একদম ফেনীতে চলে যাই। ফেনীতে যাওয়ার পর
এই সময়টাতে আপনার ওই আকির সাথে আপনি কিভাবে সম্পর্ক রাখতেন?
আকির সাথে কথা বলতাম,
ফোনে কথা বলতেন,
প্রতিদিন রাত্রে কথা বলতাম আধা ঘন্টা এক ঘন্টা, কিন্তু ওকে এগুলা জানাতাম না যে আমি অন্য মেয়েদের সাথে কথা বলতেছি বা খারাপ খারাপ কথা বলতেছি বা খারাপ খারাপ কিছু করতেছি, এগুলা ওকে কোন সময় বুঝতে দিতাম না। ওকে সব সময় সান্ত্বনা দিয়েই রাখতাম। পরে ওই ফেনীতে যাই, ফেনীতে যাওয়ার পরে আমার যে সিমটা ইউজ করতাম ওই সিমটা নষ্ট হয়ে যায়। পরে আমি আর একটা নতুন সিম নেই ওইখান থেকে। সিম নেওয়ার পরে আমাকে একটা লোক বলতেছে সিমটা কিনছি দোকানে বসে। পরে লোকটা জিজ্ঞাসা, তুমি এখানে কেন আসছো, তোমার বাড়ি কোথায়? পরে আমি বললাম যে আমার বাড়ি বারহাটা। পরে ওই লোকটা বলতেছে যে তুমি কি এখানে কাজ করবা? পরে আমি বলছি যে হ্যাঁ ওইখানে আমি কাজ করবো। পরে লোকটা আমাকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার 15 দিন পর্যন্ত বসায় বসায় আমার খাবার দাবার দেয় ঘরে, কিন্তু কোনো কাজ দেয় না। পরে আমি বললাম যে কাকা আপনি তো বলছেন যে আমাকে কাজ দিবেন, কিন্তু আপনার ঘরে আমি বসে বসে খাইতেছি কিন্তু আপনি কোনো কাজ দিচ্ছেন না আমাকে, এটা তো হইল না, আমি এভাবে আপনার বাসায় থাকতে পারবো না। পরে আমাকে বলতেছে যে আর কয়েকদিন থাকো তুমি। এরপরে আমি কোনো সময় চুরি করতাম না, এসব অনৈতিক কাজ করতাম ঠিক আছে, কিন্তু চুরি করতাম না। রাত্রে আমাকে শুইতে দেয় একটা কাঠের উপর, কাঠের মধ্যে দুইটা বালিশ ছিল, দুই ধারে দেয়া দুইটা বালিশের নিচে 4,00,000 টাকা ছিল, মানে রাখে দিছে জাস্ট আমাকে পরীক্ষা করার জন্য। পরে আমি টাকা গুলা যখন দেখতে পাই তখন এই বালিশে আমি আর ঘুমাই না, আমি নম্বর করে অন্যদিন পশ্চিম দিকে মাথা দিয়ে শুইতাম, পরে আমি দক্ষিণ দিকে মাথা দিয়ে শুই, কিন্তু আমি এ টাকার কোনো খেয়াল ছিল না। পরদিন আমাকে একটা কাজে দে, একটা দোকান ছিল কাপড়ের দোকান ফেনী স্টেশনের কাছেই, এই কাপড়ের দোকানে আমাকে নে এবং ওখানে আমাকে এই চাকরি দে যে তুমি এখানে চাকরি করবা আর তোমার প্রতি মাসে বেতন হলো 6,000 টাকা, তোমাকে প্রতি মাসে 6,000 টাকা দিব, আমাদের পরীক্ষা নিরীক্ষা শেষ তুমি এখানে থাকবা।
আচ্ছা,
পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে হঠাৎ করে একদিন দোকান থেকে আবার এই বাদ নিতে ফাটাইতো, পরে কাকাও আমাকে রাখার 15-16 দিন পর কাকা সৌদি আরবে চলে যায়। ওই যে লোকটা আমাকে নিয়েছিল ওই লোকটা সৌদি আরবে চলে যায়। পরে ওই লোকের একটা ছেলে ছিল আর আমি দুজনে মিলে আর একটা মেয়ে ছিল ঘরে, আর কাকি কি জানি একটা চাকরি করতো তা আমি সঠিক জানি না, কিন্তু
This track was downloaded from FusionBD.com.
প্রতিদিনই দেখতাম ব্যাগ নিয়ে বাইরে যেত, আবার সন্ধ্যা সময় ফিরে আসতো, সকালবেলায় যেত একটা ব্যাগ নিয়ে কাঁধে করে আবার সন্ধ্যাবেলায় আসতো বাসায়। পরে হঠাৎ করে আমি একদিন দুপুর বেলায় বাড়িতে এসে বসছি, ভাত নেওয়ার জন্য দোকান থেকে পাঠাইছে যে ছেলেটা বলতেছে যে ভাইয়া তুমি ভাত গুলা নিয়ে আসো যায় বাসা থেকে, কয় আমার বোন আছে বাসা, বোনকে বলবা বললেই দিয়ে দিব ভাত গুলা, তুমি নিয়ে চলে আসো। পরে আবার 30 টাকা দিয়ে দিছে গাড়ি ভাড়া। পরে আমি দুপুর বেলায় বাড়িতে যাই, ওই কাকি তো এমনিতেও বাসায় থাকতো না সারাক্ষণ। পরে মেয়েটা আমাকে বলতেছে যে তোমার আমার সাথে অনৈতিক কাজ করতে হবে। আমি বলছিলাম যে আমি অনৈতিক কাজ করতে পারবো না আপনার সাথে। কয় কেন পারবো না, তুমি তো আমার বাবার হুকুমের গোলাম, আমার বাবা তোমাকে টাকা দিয়ে কিনে রাখছে, তোমাকে যে কোনো কাজের ওয়াটা দেওয়া হবে তুমি সেই কাজগুলা করতে হবে। পরে আমি ওর সাথে অনৈতিক কাজ করি এবং পরে আমি দোকানে ভাত নিয়ে চলে যাই। চলে যাওয়ার পর ওই দিন রাত্রে আবার বাসায় আসি, আইসা ওর আম্মুকে বলি যে কাকি আমি ওখানে থাকতে পারবো না, আমার একটু বাড়িতে যেতে হবে, সমস্যা আছে, আমার তো আব্বু আম্মু আছে, বাসায় অনেক লোক আছে, ওদেরকে আমার টাকা পয়সা দিতে হয় যেহেতু সংসারটা আমার চালাতে হচ্ছে, বাইরে আলাদা হয়ে গেছে আগে থেকেই, এখন আমাকে কিছু টাকা দেন আমি টাকা গুলা নিয়ে বাড়িতে চলে যাব। পরে আমি টাকা গুলা নিয়ে পরদিন চলে আসি, কারণ এই ঘটনা গুলা যেহেতু যদি আমি ওইখানে থাকি ওই মেয়েটা যেহেতু আমার সাথে অনৈতিক কাজ করাইছে আমার দিয়া, পরে আমি থাকতে গেলে দেখা গেল মনে করেন প্রতিদিনই এরকম করতে চাইব, পরে এগুলা যদি কারো চোখে পড়ে তখন আমি সবার কাছে খারাপ হয়ে যাব, এর জন্য জাস্ট আমি চলে আসি পরদিন। ওর আম্মু আমাকে মনে আছে যে 17,000 টাকা
দেয়,
17,000 টাকা দেয় 3-4 মাসের বেতন নিয়ে। পরে আমি বাড়িতে চলে আসি সোজা।
কয়দিন কাজ করেছিল ওখানে?
ওখানে প্রায় 1.5 বছরের মতো কাজ করছি।
1.5 বছরের মতো? এই 1.5 বছর বাড়ি আসেননি?
না, 1.5 বছর বাড়ি আসেনি, ওখানে থেকেছিলাম। কিন্তু ও যে এরকম ভাবে এই ডাইরেক্টলি বললে লাইব যে আমার সাথে অনৈতিক কাজ করতে হবে, এগুলো আমি কোনো সময় ভাবতে পারি নাই। কারণ আমি ওরে ওই রকম চোখে কোনো সময় দেখতাম না। ওরে আমি সব সময় আমার বোনের মতো মনে করতাম, কিন্তু ও জোর করে আমারে অনৈতিক কাজগুলা করাইছে। পরে আমি পরদিন সকালবেলা আয়সা পরি আমাদের বাড়াটা আয়সা পরে বলতেছি মাকে যে আমি একটা মেয়ের সাথে ফোনে কথা বলি, ওই যে ফারজানা যে মেয়েটার সাথে ট্রেনে পরিচয় হলো ওর সাথে আমার বিয়ে হতে হবে। পরে আমার আম্মু এ কাকি সবাইকে নিয়ে যায় ওই মেয়ের বাড়ি দেখতে, আমাদের পাশাপাশি ছিল, দেখতে যায়। ছোট একটা ঘর, কোনো কিছুই নাই, ওই বাঁশের বেতি দিয়ে বেড়া দিছে ঘরে, ঘরে একটা চৌকি নাই, মাটিতে শোয়। এরকম অবস্থা দেখে কাকি আমারে ফোন দিছে, রুবায়েত এ মেয়েকে আমাদের বাড়ির বউ করা যাবে না, কারণ আমরা অনেক বড় লোক আর এ মেয়েকে আজকে আমাদের বাড়ির বউ করে নেব, এটা অসম্ভব। পরে আমি বলছি যে ওই মেয়ের সাথে যেহেতু আমার সম্পর্ক হয়েছে বা আমি ফোনে কথাবার্তা কইতাছি এক বছর যাবত, তাহলে ওই মেয়েকে আমার বউ করতে হবে যেভাবে হোক। পরে আমি এই কথাগুলো বলছি কাকিকে, আপনারা যেভাবে পারেন বিয়ে পড়ায় রাখে আসেন। পরে বিয়ে পড়ায় আসার পর
কত নম্বর বিয়ে হলো এটা?
এটা তিন নম্বর বিয়ে।
তিন নম্বর বিয়ে হলো। এই সময়টাতে আপনার আখির সাথে যোগাযোগ আছে?
হ্যাঁ, যোগাযোগ আছে,
তখনও যোগাযোগ আছে। আপনার দ্বিতীয় বিয়ের খবর কি আখি জানতো?
না, জানতো না,
তখনও জানতো না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র চার মিনিটের বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আর্চি কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে, ফিরে আসবো ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
এফএম 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে এখানে কনফেস করছে রুবায়াত, আসলে তার আসল নাম হচ্ছে সালাম। আমরা রুবায়াতের কাছে ফিরে যেতে চাই আবারও। আর যারা আপনারা কনফেস করতে চান তারা আমাদেরকে ফোনও করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ রুবায়াত, তারপর
পরে আমার কাকি আমার কথাগুলা শুনিয়া পরে আমার আম্মুকে বলে যে আপনার কি ওরা সংসার করবে, ওদের সাথে তো আর আপনার কোনো এ নাই, আপনি বিয়েটা পরাই দেন, পরে ওদের যা মন চায় তাই করুক। পরে বিয়েটা পরাই ওদিনই, পরানোর পর আমি ওই মেয়েকে ফোন দিই। ফোন দিলে ওই মেয়ে বলতেছে যে আপনাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে।
কোন মেয়ে?
ওই যে মেয়ের সাথে আমার বিয়ে হয়, ফারজানা।
ফারজানা?
হ্যাঁ, ফারজানার সাথে আমার বিয়ে হয়।
এটা কিভাবে হলো? আপনাকে দেখতে ইচ্ছে করছে আমি বুঝতে পারলাম না। বিয়েটা হওয়ার পর আবার দেখতে ইচ্ছে? বিয়েটা হওয়ার পর তো মেয়েটা আপনার সঙ্গে থাকার কথা।
না না, মানে এই এমনি ডকুমেন্ট করে রাখছিল আর কি, মানে বিয়েটা পুরোপুরি ভাবে হয় নাই, শুধু জাস্ট এই বিয়ের কাবিন করে রাখছিল।
আচ্ছা, কাবিন কি আপনাদের একসাথে করে নাই? একসাথে বসেই তো কাবিনটা করেছে।
না, ওই মেয়ের পক্ষ থেকে মেয়ের গার্জিয়ানরা যারা ছিল ওরাই একো ছিল, আর আমার সিগনেচারটা আমি নিজে দিছিলাম।
মেয়ে পাশে ছিল না?
না না, মেয়ে ছিল টঙ্গি। ওই যে
মেয়ে কবুল বলেছে কি বলেনি?
ও ফোনের মধ্যে,
ফোনের মধ্যে হয়েছে না? ওকে, তারপর
ফোনে বলে দিছে কবুল। পরে বিয়েটা হয়, বিয়েটা হওয়ার যেদিন হয় ওই দিন রাত্রি আমি ফোন দিই। পরে বলতেছে যে আপনাকে দেখতে ইচ্ছা করছে আমার। পরে আমি বলছি যে আমি আসতে পারি, আমি তোমার সাথে অনৈতিক কাজগুলা যদি করতে পারি তাহলে আসতে পারবো, ডাইরেক্টলি বলে লাইছি। পরে ও বলতেছে
না, তখন তো অনৈতিক না, আপনার স্ত্রী সে।
শোনেন, পরে বলতেছি, পরে এইভাবে বললাম, বললে পরে ও বলতেছে যে কখনো সম্ভব না, আমি শুধু আপনাকে জাস্ট বিয়েটা করছি এই জন্যই যে আপনি আমাকে অনেক কষ্ট দিচ্ছেন অনেক ভাবে, কয় আমি শুধু আপনার সাথে এটা অভিনয় দেখাচ্ছিলাম আর কোনো কিছুই না, আপনার সাথে সংসার করতে আমি বিয়ে বসি নাই, আমি শুধু জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি যে একটা ছেলে যদি এতটুকু করতে পারে তো একটা মেয়েও পারে। তখন আমার খুব খারাপ লাগছিল। খারাপ লাগার পরে ওই দিনেই আমার এই সিমটা পাল্টায় আইফোনের সিমটা পাল্টায়া, পরে আরেকটা সিম নেই, নতুন সিম নিয়ে ওর সাথে প্রেমের অভিনয় শুরু করি।
কার সাথে প্রেমের অভিনয় শুরু করেন?
ওই মেয়ের সাথে, মানে আমার যার সাথে বিয়ে হয়েছিল।
ভেরি ফানি।
মানে আমার সাথে ও সংসার করবে না বলছে, যে
সংসার করবে না তো বিয়ে করলো কেন? বিয়ে করে তো নিজের
আমাকে বলতেছে যে ছেলেরা যদি প্রতারণা করতে পারে মেয়েদের সাথে, মেয়েরা কেন ছেলেদের সাথে প্রতারণা করতে পারবে না?
পৃথিবীতে হাজার রকমের আজব মানুষ আছে, আজব এই দুনিয়া। আমরা যেভাবে চিন্তা করি সেভাবে সবকিছু ঘটে না, তার বাইরেও অনেক কিছু ঘটে।
পরে আমি ওই মেয়ের সাথে ওই প্রেমের অভিনয় শুরু করলাম, নতুন একটা সিম নিয়ে। জাস্ট এক সপ্তাহ কথা বলি, এক সপ্তাহ কথা বলার পর ও বলতেছে যে আপনি আসেন। পরে আমি বলি যে আপনার সাথে আমি অনৈতিক কাজ করব, যদি আপনার পছন্দ হয় তাহলে বলেন আমি আসবো। আমি তখন ছিলাম হলো গিয়া চিটাগাং। চিটাগাং থেকে আমি আমার দুইটা বন্ধু নিয়ে আসি ওই টঙ্গি গাজীপুরে। আসা ওর বাসায় তিন বন্ধু মিললাম, ওর সাথে এই অনৈতিক কাজ করি।
ও তখন রাজি হয়েছিল?
রাজি হয় নাই, ওর মুখ গামছা দিয়ে বাঁধছিলাম, আর পা গুলা বাঁধ দেওয়ার পরে অনেক কাজ করছি তিন বন্ধু মিলে।
ওর বাসায় কেউ ছিল না?
ওর বাসায় ছিল ওর নানু, কিন্তু ওর নানু বুঝতে পারে নাই। নানুকে আমি ফাটা দিছি এক জায়গা, দুপুর বেলা এই কাজটা করছি।
কাজাখুরি গল্প মনে হচ্ছে, একটু দাঁড়ান। প্রথম কথা হচ্ছে যে মেয়েটার সঙ্গে আপনি এক সপ্তাহ প্রেমের অভিনয় করলেন।
হ্যাঁ।
মেয়েটা কি করতো, পেশায় কি ছিল?
মেয়েটা ছিল ওই গার্মেন্টসে চাকরি করতো।
মেয়েটাকে আপনি এক সপ্তাহের মধ্যে রাজি করে ফেললেন? প্রথম মেয়েটাকে তো আপনি ফোনেই বলেছেন যে আপনি এই ধরনের কাজ করতে চান। মেয়েটা তখন বিয়ে হয়ে গেছে এক জায়গা থেকে, এবং আপনাকে সে বিয়েটা করেছে, কিন্তু সে বুঝতে পারছে না, সে চিনে না আপনাকে ফোনে। তো মেয়েটা রাজি হয়েছিল আপনি যখন বললেন যে আপনি এই ধরনের কাজ?
এভাবে রাজি হয় নাই, বলছে যে জাস্ট আপনি আসেন, আসলে পরে দেখা যাইব। যেহেতু আপনি কথা বলতেছেন আমার সাথে বা আপনার কথাগুলো আমার ভালো লাগতেছে, তাহলে আপনি আসেন, আসলে পরে আমরা সিদ্ধান্ত নেব একটা।
মেয়েটা
দুজনে মিলে,
ফ্যামিলি থেকে কে ছিল ওই সময়টাতে?
শুধু জাস্ট ওর নানু ছিল।
নানু ছিল?
হ্যাঁ।
তো আসার পরে আপনি কিভাবে কি করলেন আমি জানতে চাচ্ছি, যে আসার পরে তো নতুন মানুষ অতিথি হয়ে আসছেন ফ্যামিলিতে, নানু আছে আর ও আছে।
হ্যাঁ। পরে ওই আমার বন্ধুরে ফাটাইছি আমি আগে, যে তুই বলবি যে আমি আপনার সাথে ফোনে কথা বলি, একটু পরে আমি যাব, যে আমার স্ত্রী ওই অনৈতিক কাজ করে অন্য ছেলেদের সাথে, এগুলা বললা একটা সিদ্ধান্ত করা যাবে। পরে ও যায় প্রথম, যাইলে পরে দুজনে বসে বসে গল্প করতেছে এখানে। পরে আমি যাই, এরপরে যা বলতেছি যে মেয়েটাকে যে তোমার আমার সাথে বিয়ে হয়েছে, এখন তুমি অন্য ছেলে নিয়ে ফিল্ডিং মারো, এজন্য তো তুমি আমাকে দেখতে পারো না। এগুলা বলার পরে অনেক কারা ভেদ করলো। পরে কারা ভেদ করার পর ওই যে তিনজনে মিলে এগুলা করি, আমি হাত পা গুলা আমি বাঁধি নিজের হাত দিয়ে বাঁধে, ওর সাথে এই অনৈতিক কাজ গুলা করি, করিয়া পরে ওই দিনে চলে যাই ওইখান থেকে।
ওর নানু কই ছিল ওই সময়টাতে?
ওর নানু একটা বাসায় কাজ করত।
আর আশেপাশে কোনো লোকজন ছিল না? আপনারা যখন এই ধরনের কাজ করছেন, তিনটা ছেলে একটা বাসার মধ্যে ঢুকেছেন একটা মেয়েকে রেপ করার জন্য, আর কেউ জানতো না?
আর কেউ জানতো না,
আশেপাশে কেউ ছিল
না? নীরব ছিল, দুপুর বেলায় তো একদম নীরব ছিল। পরে আমরা চলে যাই আবার চিটাগাং। যাওয়ার পরে ফোন দিই যে তুমি কতটুকু শেয়ানা, তুমি আমার সাথে বিয়া বসে বলছো যে ছেলেরা যদি এতটুকু করতে পারে মেয়েরা কেন পারবে না, দেখো আমি কতটুকু কি করতে পারি, যাও আমার আর কোনো দুঃখ নেই, আজকের পর থেকে আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সরি একটু ভুল হয়ে গেছে। ওই বিয়ের খবরটা আবার ওই মেয়েটা শুনতে পায়, আকলিমা শুনতে পায় যে আমি বলছিলাম যে আমার তো এরকম এরকম একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করে লাইছে মা বাপে, বিয়ে ফরাইতে হয়েছে, এমন কি করা যায়, তুমি কি করবা বলো, তুমি আমাকে একটা সিদ্ধান্ত দাও। পরে ও বলছিল যে আমি সতীনের ভাত খেতে পারবো না। পরে ওর সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিই, এবং তিন চার মাস পর্যন্ত যোগাযোগ বন্ধ ছিল। আর
এই তিন চার মাস কি উনি বেবিটা অ্যাবর্ট করেছিলেন নাকি ওরকমই ছিল?
ওরকমই ছিল, ওই তিন চার মাস ওরকমই ছিল।
আপনি তিন চার মাস তাকে কি বলতেন, কোনো কিছু সান্ত্বনার বাণী দিতেন?
সান্ত্বনা দিতাম, বলতাম যে তুমি চলে আসো, তোমাকে নিয়ে আমি ঘর সংসার করতে চাই, বা আমার আমাদের জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই।
আচ্ছা, মেয়েটা কি ওইটার উপরে বিশ্বস্ত হয়ে আশ্বস্ত হয়েই সে বেবিটাকে অ্যাবর্ট করেনি? মেয়েটাকে বেবি অ্যাবর্ট করেনি কেন? কারণ তিন চার মাস তো ডাক্তার বলেছে, এরপরে পাঁচ ছয় মাসে তো এটা তো সাধারণ মানুষের সামনে চলার মতো অবস্থা থাকে না, মানুষজন তো সবাই বুঝে যায়।
বুঝে যায়, কিন্তু বুঝে যাওয়ার পরেও ওই এরকম ভাবে সিদ্ধান্ত নেয় নাই। আমি চাইছিলাম অনেক, মানে যে ওর নিয়ে আবার সংসারটা শুরু করি, যেহেতু আমি একটা বিয়ে করছি।
একটা মেয়ে এখন পর্যন্ত বিয়ে হয়নি, সে প্রেগনেন্ট হয়ে গেছে, তাকে দেখে বোঝা যাচ্ছে সে প্রেগনেন্ট, সে লোক সমাজকে কি বলবে, কি করতো সে ওই সময়টাতে, কিভাবে কি করতো?
ও সারাদিন বাসায় থাকতো, বাসার বাইরে যেত না। ওর সব
বাপ মা আপনাকে ধরতো না? ওর বাপ মা আপনাকে বলতো না?
ওর বাবা ছিল না।
ওর বাবা ছিল না?
না, শুধু মা ছিল।
কয় ভাই বোন ছিল ওর? ওর কোন বড় ভাই ছিল না?
না, ওনারা দুই বোন ছিল।
আচ্ছা, গার্মেন্টসে কাজ করতো?
ও গার্মেন্টসে কাজ করতো, পরে মাঝে মধ্যে কথা বলতাম ফোনে, পরে এই ঝগড়া হয় আমার সাথে ফোনে, ঝগড়া হওয়ার পরে আর এই যে দু তিন মাস যোগাযোগ হয় নাই, যোগাযোগ না হওয়ার পরে আমি আবার চেষ্টা করি যোগাযোগ করার, কিন্তু ও আমার ফোন ধরতো না মাঝে মধ্যে। আবার এই ওর আম্মুর মোবাইলে ফোন দিতাম, ফোন দিলে ওর আম্মু বলতো যে তুই চলে আস আয়সা, ওকে বিয়ে করে নিয়ে যা। পরে আমিও অনেক চেষ্টা করেছিলাম বিয়ে করার জন্য, কিন্তু ও এভাবে যেতে চায় নাই, কারণ ও বলতো যে তোমার আব্বু আম্মু যেহেতু জানে সব ঘটনাগুলা, তাহলে ও ওনারা যেদিন মায়না নিবে ওই দিনই আমি এ সংসারটাকে নেব, মানে তোমাকে স্বামী হিসাবে মেনে নেব।
খুবই খুবই কমপ্লেক্স একটা গল্প, এবং বিশ্বাস না করার মতোই, এমন ভাবে ও প্রেজেন্ট করছে সেখানে আসলে বিশ্বাস না করার মতোই। কিন্তু একজন অপরাধী কেন নিজের অপরাধগুলো লাখো মানুষের কাছে স্বীকার করতে যাবে? নিজেকে তো হিরো হওয়ার কোন সুযোগ এখানে নেই। যাই হোক, বলুন, তারপর আপনি ওকে বারবার এটা বললেন, এবং এর মাঝখানে আপনি যেটা বলেছেন যে একটা মেয়েকে আপনি তৃতীয় বিয়ে করেছেন, সেটা ফোনে ফোনে হয়েছে, এবং সেটাও এক ধরনের বিয়ে বলা যায় না, সে মেয়েটা আপনাকে এক ধরনের কি বলা যেতে পারে, এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছিল। তার পরবর্তীতে আপনি বিয়ে করার পরে মেয়েটাকে তিনজন মিলে আপনারা এই রেপ করেছেন, সেটা উল্টো প্রতিশোধ। এর মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, আকিকে নিয়ে একটা ঘটনা ঘটে গেছে, সেটাই আপনি এখন ফ্ল্যাশব্যাকে গিয়ে বলছেন। ওকে, তারপর
আকিকে আমি বলি, ও বলে যে তোমাদের পরিবারটাকে যদি আমারে মেনে নেয় তাহলে আমি তোমার ঘর সংসার করবো, আর না হয়তো তোমার ঘর সংসার করতে পারবো না আমি। ওর ইচ্ছা ছিল এটাই, যদি আমার গার্জেনরা ওকে মেনে নেয় তাহলে হয়তো বা, যেহেতু আমি নেশা করতাম বা এই নেশার মধ্যে জড়িয়ে ছিলাম, যদি আমি ওর ভরণ পোষণ কোনোদিন নাও করি, যদি আমার গার্জেনরা ওকে মেনে নেয় তাহলে হয়তো বা গার্জেনরাও ওকে ভরণ পোষণ দেবে। এর জন্যই ওই মেয়েটা চেয়েছিল যে আমার গার্জেনরা বিয়েটা মেনে নেয়, কিন্তু গার্জেনরা আর মেনে নেয় নাই। আমি অনেক চেষ্টা করেছিলাম, ফলে কিন্তু ওই চেষ্টায় ব্যর্থ হয়ে যায়, এবং যে মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছিল আমরা তিনজনে মিলে ওর সাথে অনেক কাজ করলাম,
সেটা আমরা জানি,
ওই মেয়ের সাথে ব্রেকআপ, এরপরে তাকে আর কোনো যোগাযোগ করি নাই। পরে ওই আকি এই তিন মাস তো যোগাযোগ ছিল না, মাঝখানে আমার মন মানসিকতা ভালো ছিল না, কারণ সবাই অনেক অনেক খারাপ খারাপ কথা বলে যে তুই একটা, কারণ তিনটা বিয়ে করছিস, কয় কারো কি তিনটা বউ যায়নি, তুই তিনটা সংসার করছিস, তিনটা বউয়ের মধ্যে একটা বউ থাকলো না তোর ঘরে, তোর মতো বেড়া মানুষ বেঁচে থাকার চাইতে মরে যেতে পারিস না, সবাই কথাগুলো বলতো, সবাই বলতো নিয়ে বেঁচে থাকার চেয়ে বেড়া মরে যাবি, মরে যাওয়াটা অনেক ভালো। এই বিষয়গুলো নিয়ে আমার মনটা অনেক খারাপ ছিল ওই দু তিন মাস, যার কারণে আমি ওর সাথে যোগাযোগটা সঠিক ভাবে করতে পারিনি। আমি সারাদিনে কান্না করতাম, আমি কি কথা বলবো কি না বলবো এগুলো আমি ভাবিয়া পাইতাম না, কিন্তু যখন নেশার ফাঁকে যতটুক সময় এই একটু আলো দেখতাম, এতক্ষণ শুধু কান্নাই করতাম, আর যতক্ষণ নেশায় ডুবে থাকতাম ততক্ষণ তো ঘুমোই, ঘুমের মধ্যে তো আর কোনো খেয়ালই থাকে না। আর একটা মানুষ যখন নেশা করে তখন মাথার কোনো ঠিক থাকে না। পরে আমি ওর সাথে তিন মাস আর যোগাযোগ করি নাই, পরে এই তিন মাস তো ওর সাথে যোগাযোগ ছিলই না।
কার সাথে?
ওই আকির সাথে যোগাযোগ ছিল না। পরে এই ফাঁকে এখানে কিন্তু আমার সাথে যেহেতু যোগাযোগ নাই, বা ওর সাথে আমার যোগাযোগ নাই, বা আমার সাথে ওর যোগাযোগ নাই, কিন্তু এই সুযোগটাও কাজে লাগা। পরে ওর আম্মু আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতাছে যে ওই তুমি
কেমনে আপনাকে ফোন দিল, তিন মাস তো যোগাযোগই ছিল না, তারপরে ফোন দিল কেমনে, হঠাৎ করে ফোন দেয় কেমনে?
মানে ওর ফোন নাম্বার তো আমার কাছে ছিলই, আমার ফোন নাম্বার ওদের কাছে ছিল, আবার ওদের ফোন নাম্বারও আমার কাছে ছিল, কিন্তু আমি তো সারাক্ষণ নেশার মধ্যে ডুবে থাকতাম, বা সারাক্ষণ বাসায় কান্না করতাম, কারো সামনেও যেতাম না।
আচ্ছা,
ছয় সাত মাস পর্যন্ত ঘরে বন্দী অবস্থায় ছিলাম।
আচ্ছা,
মানে শুধু একটু পস্তা পায়খানা করতে বাইরে যেতাম, আর কোনো প্রয়োজনে খুব বাইরে যেতাম না। আর যখন নেশা বেশি নেশার এ হতো, তখন আমাদের বাড়ির পাশে একটা কাকা আছে আমাদের, আমার সমানেই, ওই কাকার বয়স, ওই কাকাকে ফোন দিয়ে বলতাম যে কাকা আমার এগুলা লাগবে, তুমি বাজার থেকে দিয়ে যাও আসা। পরে ওই ওর টাকা দিয়ে কিনে দেওয়া যাইতো। ও আমার অনেক একটা ভালো বন্ধু, কিন্তু আমার পাড়া প্রতিবেশী কাকা হয় ওই কাকা এগুলা কিনে দেওয়া যেত, কারণ জানতো যে আমি এগুলা খাইতাম। কিন্তু লজ্জায় ঘৃণায় আমি মানুষের সামনে বাইরেতে পাতাম না, আর আকেও মানুষের সামনে বাইরেতে পাতো না লজ্জায় ঘৃণায়। যে বিয়ের আগে যদি কোনো ছেলে এরকম অনৈতিক কাজ করে বা কোনো মেয়ে অনৈতিক কাজ করে, এই দশ সাত আট মাসের একটা বাচ্চা যদি পেটে ধারণ করে, তাহলে কি মানুষের সামনে মুখ দেখানো যাবে? মুখ দেখানো যাবে না। এই ও অনেকদিন পর্যন্ত বন্দি অবস্থায় গড়েছিল, আর কত থাকবে এভাবে। পরে ওই ওইখান থেকে ফোন দিছে ওর আম্মু, আকির আম্মু, আকির আম্মু ফোন দিছে, বলতেছে যে রোবায়েত এই আটলিমা সুসাইড করছে। হ্যাঁ, আমাকে ফোন দিয়ে বলতেছে যে আটলিমা সুসাইড করছে। আমি বললাম যে কিভাবে সুসাইড করছে। পরে ও বলতেছে যে ওই বিষ খাইছে, বিষ খায় সুসাইড করছে। পরে বিষ খায় সুসাইড করার পর আমি অনেক চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু আমাদের বাড়ি থেকে যখন শুনতে পাচ্ছে যে আমি একটা চিৎকার দিছিলাম, চিৎকার দিয়ে আমি একবারে মাটিতে শুয়ে পড়েছিলাম, আর ফোনটা আমার হাতে থেকে পড়ে গিয়েছিল, শুধু এটুকু শুনছিলাম। কারণ ওকে আমি সারাটা জীবন যা পাপ করছি, যা কিছুই করছি, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম, কারণ ও সারাটা জীবন আমার জন্য ও জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। আর শুধু আমার কথা ভেবে ও কোনোদিন একটা কাপড় পরেনি দশ টাকা দিয়ে কিনে, কিন্তু আমাকে সুন্দর সুন্দর কাপড় পরাইতো, সবসময় আমাকে সুন্দর রাখার চেষ্টা করতো, সবসময় আমাকে ভালো থাকার চেষ্টা করতো। আর এই মেয়ে পরে আমার জন্যই সুসাইড করে, এবং ওর গর্ভে যে বাচ্চাটা ছিল সেটাও আমারই ছিল। আমি আজকে সবকিছু স্বীকার করতেছি সবার কাছে। পরে ওই মেয়েটা সুসাইড করার পর আমি আরো পাগলের মতো হয়ে যাই। আমি ইচ্ছা করছিল আমার যে আমি এই পৃথিবীর বুকে আর বেঁচে থাকবো না, কেন বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো, কি প্রয়োজন আছে বেঁচে থাকার, একটা খারাপ মানুষ বেঁচে থাকার কি দরকার, কি প্রয়োজন আমার। আমি আমার নিজেকে আমি ঘৃণা করতাম, আমি এমনি ঘৃণা লাগা শুরু করলো। তখন আমি চেষ্টা করছি মন মানসিকতাটা ভালো রাখার জন্য, কিন্তু মন মানসিকতা ভালো রাখতে পারছিলাম না। পরে আমার কাকি বলতেছে যে ওকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে পড়ায় দিলে হয়তো বা আবার ভালো হয়ে যাবে। পরে আম্মু বলছেন এই সুর বাটপাট বদমাইশ গাঁজাকুর মদকুর কোনোদিনও ভালো হতে পারে না, ওকে বিয়ে কে আরো কোনো কিছু করাইলে ভালো হবে না। কই সুর বাটপার সবসময় সুর বাটপারে তাই কই, সারাদিনে একশো কথা বললে দশটা বলে সত্য কথা, নব্বইটাই বলে মিথ্যা কথা, ওরে কি বিশ্বাস করার কোন রাস্তা আছে?
আপনার মাইটা বলতো।
হ্যাঁ, ওকে বিশ্বাস করার কোন রাস্তা নেই। পরে আমার কাকি বলতেছে যে আমার ভাইয়ের, আমার আপন ভাইয়ের মেয়ে তুমি তো দেখছো। আমি বলছি যে হ্যাঁ আমি দেখছি ওকে। পরে বলতেছে যে আমার আপন ভাইয়ের মেয়ে রোমা নাম, রোমাকে তুমি বিয়ে করবা, করলে আমি তোমাদের বিয়েটা পড়িয়ে দিতে পারি।
এত কিছুর পরেও লোকজন আপনাকে বিয়ে পড়িয়ে দিতে চায়?
হ্যাঁ, পরে সব কিছু জানতো আমার কাকি, সব কিছু জানার পরেও শুধু চাইছিল আমাকে ভালো করার জন্য, শুধু আমাকে ভালো করার জন্যই। আর এই মেয়েটা অনেক জ্ঞানী ছিল এবং অনেক ভালো ব্যবহার ছিল, যার ফলে ওই মেয়েকে আমার ঘরে এনে দিতে চাচ্ছে শুধু আমার জীবনটাকে ভালো রাখার জন্য। পরে ওই মেয়ের সাথে আমার বিয়ে হয় অষ্টদিন পর,
আখি মারা যাওয়ার আট দিন পরে বিয়ে হয়ে যায়।
হ্যাঁ, আট দিন পরে বিয়ে হয়।
কত সস্তা আমাদের এই সোসাইটিতে।
আট দিন পরে বিয়ে হয়। বিয়ে হওয়ার যেদিন আমাদের মেয়েকে বাড়িতে নিয়ে আসি, মানে আমার কাকি এবং আমাদের চাচাতো ভাই দুজন দুজন যায় যায় তিনজনে মিলে নিয়ে আসে ওই মেয়েকে, আর না আমাদের বাড়িতে বিয়ে পড়া। পড়ানোর পরে রাত্রে আমি ওই মেয়েকে বলি যে আমি তো গাঁজা কর মদ কর আমি নেশা করি এবং আমি মেয়েদের সাথে এই অনৈতিক কাজ করি, এগুলা শোনার পরেও কেন তুমি আমার ঘরে আসলা, তোমার জীবনটাকে নষ্ট করতে?
ওকে, এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। কেন মানুষ বারবার জেনে শুনে আগুনে ঝাঁপ দেয়, এবং আগুনে যদি ঝাঁপ দেয় তাহলে যে চামড়া ঝলসাবে এটাই তো স্বাভাবিক, তারপরও আমরা কেন এই ভুলগুলো করি? একটা মজার বিষয় দেখবেন যে উইপোকা সাধারণত আলোর চারপাশ দিয়ে চলাফেরা করে এবং চলতে চলতে একসময় তার পাখাটা ছাপ করে পুড়ে যায়, আগুনে পুড়ে যায় এবং তারপর উইপোকা ঘরে ফিরে যায়। তো আমরা জেনে শুনেও জীবনটাকে এমন ভাবে বিচার করি কখনো কখনো, বিয়ে হলেই ছেলে ঠিক হয়ে যাবে, বারবার বিয়ে হচ্ছে ছেলে ঠিক হচ্ছে না, এবং তারপরেও মেয়েকে কোনো না কোনো ভাবে এরকম একটা ছেলের হাতে তুলে দিচ্ছি, আমরা কি তারপরে ভালো থাকি? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে আজকে রয়েছে রুবায়াত, তার জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে। আপনারা যদি কনফেস করতে চান চলে আসবেন আমাদের ফেসবুক পেজে, এছাড়া আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আপনারা ফোন করার পরে দুই চাপবেন এবং ওখান থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে। আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা গড়বে।
Charge yourself.
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা, প্রিয় শ্রোতা, এবং আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে রুবায়াত তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে তার নিজস্ব স্টাইলেই, এবং তার জীবনের যে ভুলগুলো, তার জীবনের যে অপরাধগুলো, সে অপরাধী হয়ে ওঠার ব্যাকগ্রাউন্ড এবং অপরাধে আমরা এখন রয়েছি, প্রাশ্চিত্যের জায়গাটিতে আমরা একটু পরে ফিরব, তবে তার কাছে আবারও ফিরে যেতে চাই। হ্যাঁ, আপনি বিয়ে করলেন এবং বিয়ে করার পরে আপনার ওয়াইফকে সবকিছু বললেন, তারপর চতুর্থ বিয়ে ছিল এটা আপনার?
হ্যাঁ, চতুর্থ বিয়ে ছিল। পরে আমার ওয়াইফকে সবকিছু আমি খুলে বলি যে রুমা, আমি তো এগুলা করছি আমার জীবনে, এখন একটা মানুষ যদি চুরি করে স্বীকার করে তাহলে তো এখানে আর শাস্তি দেওয়ার মতো কোনো কিছুই থাকে না। আমি তো সারাটা জীবন চুরি করে এলাম, কিন্তু তোমার কাছে এসে আমি সবকিছু খুলে বললাম, এখন তোমার যা শাস্তি দেওয়া তুমি দিতে পারো, কারণ আমি চাই না যে আমার জীবনে আর কোনো কিছু ঘটুক বা হয়ে যাক, কারণ তিনটা মেয়েকে আমি বিয়ে করছি, আমার জীবনটা এখন পুরো ধ্বংসের পথে। আমি চাই তুমি যাতে এইভাবে কোনোদিন আমারে না ফালাইতে যাও। পরে ও বলতেছে যে আমি চেষ্টা করব আপনাকে ভালো রাখার, সবকিছু জানার পরেও আমি আপনার হাত ধরছি শুধু একটা কারণে, আমি যদি এই পৃথিবী থেকে চললেও যাইতে হয় এরপরেও আপনাকে আমি ভালো করিয়া বা ভালো বানাইয়া তুই এরপরে যাইমো। পরে আমি ওরে মাঝে মধ্যে অনেক কিছু গোপন করতাম, কারণ যার যে অভ্যাস এই অভ্যাস কখনোই দূর হয় না, শত কিছু করলে দূর হবে না। ও আমাকে একটা প্রশ্ন করে আমি সবসময় অ্যাভয়েড করে চলি বা অনেক দিকেই কারা ভাবে চলি। হ্যাঁ, কিন্তু ও আমারে অনেক অনেক ভালোবাসে। একটা মেয়ে কতটুকু ভালোবাসতে পারে একটা ছেলেকে তা আমি আজ এরুমার কাছে এসে বুঝতে পারলাম। যখন বিয়ের 6 মাস বয়স হয়, ওই 6 মাস বয়সের পর থেকে আমার একটা অসুস্থ দেখা দেয়।
একটা অসুখ দেখা দেয়?
হ্যাঁ, মানে একটা অসুখ দেখা দেয়, ওইটা আমি জানি না যে আমার জীবনে এরকম কিছু ঘটে যাইব বা ঘটার সম্ভাবনা ছিল তা আমি জানি না। টঙ্গী বাড়ি কাজী মার্কেটের দ্বিতীয় তলায় আমি একটা ডাক্তারকে দিয়ে এই আল্ট্রাসাউন্ড করি, এই আমার এই কোমর এবং এই বুক আল্ট্রাসাউন্ড করার পরে পরে বলে যে আপনার কিডনিতে একটু সমস্যা আছে, ডান কিডনিটাতে, আবার ওই আপনার আলসারে সমস্যা আছে। এগুলা শুনে আমার খুব খারাপ লাগে, এখন মাঝে মধ্যে ব্যথা হয়। সবাই আমাকে অভিশাপ দিত, সব মেয়েরাই, যে তোর জীবনে কোনোদিন তুই সুখের মুখ দেখতে পাবি না, তুই কোনোদিন তোর জীবনে সন্তানের বাবা হতে পারবি না, তুই কোনোদিন বাবা ডাক শুনতে পারবি না, তুই নিঃসন্তান থাকবি, তুই সারা জীবন নিঃসন্তান থাকিস, এগুলা বলতো মেয়েরা। এখন আমার ওয়াইফ অনেক ভালো ছিল, কিন্তু আমার ওয়াইফও এই কথাগুলো আমাকে কয়েকদিন যাবৎ বলতেছে, কয় আপনার পাপের কারণে, আপনার সারা জীবন আপনি পাপ করেছেন আর সেই পাপের শাস্তি ভোগ করবো আমি। কেন আপনার শাস্তি আমি ভোগ করবো? আপনি যে পাপ গুলা করছেন এই পাপের শাস্তি আপনার দিয়ে আপনি ভোগ করবেন, আমি কেন আপনার সাথে সাথে ভোগ করবো? আমার ভোগ করার কোনো প্রয়োজনই নাই। ওর চার মাসের প্রেগনেন্ট ছিল, চার মাসের বাচ্চাটা নষ্ট হয়ে যায় চার পাঁচ মাস আগে, যার জন্য ও এই কথাগুলা বলে। এখন ও সিদ্ধান্ত নিচ্ছে যে ও আমাকে ছেড়ে চলে যাবে, ও আমার সাথে ঘর সংসার করতে চায় না এবং থাকতে চায় না। ও আজকে সকালবেলা বলছে যে তুমি আর পনেরো বিশ দিন পরে বুঝতে পারবা কি করি আমি, আমি তোমার সংসার করতে চাই না বা তোমার সংসার জীবনের সাথে জড়িয়ে থাকতে চাই না। আমি যদি এই পৃথিবীতে এত এত পাপ গুলা না করতাম তাহলে হয়তো আমার জীবনটা, আমি হয়তো মানুষের কষ্ট দিছি, কিন্তু এর চাইতে বেশি কষ্ট আমি পাইছি, এর চাইতে বেশি শাস্তি আমি পাইছি। যে মানুষটা একটা মানুষের চোখের সামনে গিয়ে না দাঁড়াতে পারে বা একটা বন্ধু বান্ধবের সাথে চলতে না পারে, ওর জীবনে এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে? আমি কোন বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারি না বা কোন বন্ধু বান্ধবের সাথে এখন যেতে পারি না। এরপরে নেশার কথা যে বললাম, এই যে আমি নেশা নিতে নিতে আমার অনেক দিক থেকে এখন সমস্যা, প্রায় তিন চার মাস আগে থেকে, মানে একটা মেয়ের সাথে থাকার বা ঘর সংসার করার যতটুকু ক্ষমতা প্রয়োজন হয় ততটুকু ক্ষমতা এখন বর্তমানে আমার নেই, কারণ এই ক্ষমতাটা আমি নেশার কারণে হারিয়ে ফেলেছি। ডাক্তারের সাথে আমি কোলাকুলি ভাবে আলাপ করছি, অনেক ডাক্তার, অনেক ফকির, অনেক কবিরাজ, অনেক কিছু দেখছি, কিন্তু কেউ আমার এই ওষুধ দেওয়ার মতো পাওয়ার হলো না, কেউ এই ওষুধ দিতে পারেনি। কিন্তু গত মাসে আমি মান সম্মান সব কিছু ত্যাগ করে শুধু কারণ আমি জানি যে আমার ওয়াইফ এটার জন্য হয়তো চলে যাব বা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, আমি সবাইকে কথাটা বলার চেষ্টা করি। আমি মান সম্মান সব কিছু ত্যাগ করে মানুষ বলে যে আমার মতো এরকম ভাবে কেউ ভুল করবেন না, যদি আপনাদের কোনো একটা অসুখ হয় বা কোনো একটা সমস্যা হয় তাহলে আপনার আব্বা হোক, মা হোক, বাবা হোক বা বড় ভাই হোক, বোন হোক, যদি আপনার যে কোনো একটা কঠিন অসুখ হয়ে যায় তাহলে সবার সাথে শেয়ার করবেন। আমি শেয়ার করেছিলাম আমার আম্মুর সাথে, সব কিছু ত্যাগ করে আমার আম্মুকে সরাসরি আমি এই কথাগুলি বলছি যে আমার আম্মু আমার এরকম সমস্যা।
কি সমস্যা ছিল আপনার? কি সমস্যা?
ওই যে সেক্সের সমস্যা,
সেক্সুয়াল ডিসঅর্ডার। মানে আপনার এখন শারীরিক যৌন ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে?
নষ্ট হয়ে যায় নাই, কিন্তু আগের চাইতে অনেক কমে গেছে।
ওকে,
মানে আমি আগে যদি একটা মেয়ের সাথে,
বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি ওখানে একটা সমস্যা আসছে। হ্যাঁ,
পরে মনে করেন যে আমি এই কথাগুলা আমার আম্মু এবং ছোট ভাই, বোনের আছে, বোনের জামার আছে, সবার সাথে আমি শেয়ার করি। গত মাসে এ আরো এক মাস আগে শেয়ার করি, কিন্তু কারো পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই, কারো পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই যে ওরা যে বলবো যে আমরা একটা ডাক্তার দেখাতে নিয়ে যাই বা আমরা ওকে একটা বুদ্ধি দেব বা ওকে একটা সাহায্য করবো কোনো দিকে, ওটা করতে চায় না পরিবারের পক্ষ থেকে। কিন্তু আমি পরে বলছিলাম যে আমি যখন এই কুমিল্লা যায় ফ্রেঞ্চিডেলের বোতল কান্দে করে নিতাম রাতের অন্ধকারে, তোমাদের বাদ খাওয়ানোর জন্য যদি আমি ফেন্সিডেলের বোতল কান্দে করে নেয়া সংসার চালাইতে পারি, আর তোমরা আজকে সাধারণ আমার একটা অসুখ হয়েছে আর এখন আমার পাশে থাকতে পারো না, তোমরা সবসময় আমার চাপ দিয়ে, আমি চার মাস যাবত আজকে টাকা টুকা দিচ্ছি না আমাদের ফ্যামিলিতে, এবং আমার ওয়াইফের যা কষ্ট বস্ত লাগে বা ওয়াইফের যা কিছু লাগে কাপড় সুপড় আলতাসনো যা কিছু লাগে সব মা কিনে কিনে দিতেছে, কিন্তু আমি এক টাকাও দিই না সংসারিতে। আর আমি প্রায় চল্লিশ হাজার টাকার মতো কষ্ট করছি বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে আমার নিজে থাকিয়া শুধু একটা কারণে। এরপরে আমি আজকে 5-6 দিন হয় বড় ভাইয়াকে বললাম যে ভাইয়া আমার এরকম এরকম সমস্যা, আমি লজ্জা সরম সবকিছু মন তাকে বাদ দিয়ে দিছি, সবকিছু বাদ দিয়া এরপরে ভাইয়াকে বলছে যেহেতু অসুস্থ হয়েছি এখন তো বলতে হবেই। পরে বড় ভাইয়াকে বলি, বড় ভাইয়া 1,000 টাকা পাঠায় আমার জন্য মুন্সিগঞ্জ, 1,000 টাকা পাঠায় বিকাশের নাম্বারে পাঠায়া, পরে আমাকে বাড়িতে নিয়ে যায় এবং পরশু দিন সব টেস্ট করে, ডাক্তারের কাছে টেস্ট করলে ডাক্তারে বলে যে ওর একটা কিডনি বুড়াটা শেষ, ডাইনের কিডনিটা, এবং আর ওই যে পরীক্ষা নিরীক্ষাতে বলছে ডাক্তারে, আর এই সেক্স এর সমস্যা যেটা এটা তো আছেই, কিন্তু এখন আমি সব কিছু বাদ দিয়ে এমনি একটু ব্যথা ব্যথা লাগে হাঁটতে চলতে গেলে বা কাজ মানে এক জায়গায় বসে থাকতে পারি না বেশিক্ষণ, এরপরে আমি এই যে দাঁড়ায় বা হাঁটতে যাইলে একটু রাস্তা হাঁটতে গেলে অনেক ব্যথা লাগে অনেক কষ্ট হয়, কিন্তু সবকিছু বাদ দেয় এখন শুধু এই একটার ওর এই যে ওষুধ আমি কিন্তু নিয়েছি, এই যে গতকালকে ভাইয়া ডাক্তার দিয়েছে সেক্স এর ডাক্তার দেখায়া প্রায় 4,000-5,000 টাকার ওষুধ কিনছে, কিনে বলছে যে তুই বাড়িতে থাকবি ওষুধ গুলা খাইবি এবং মানে ওর 3 বেলা ওষুধ খাইবি আর ঘুমাইবি, আর তোর যা কিছু লাগে পকেট কষ্ট লাগুক যা কিছু লাগুক সবকিছু আমি গ্রহণ করলাম আজকে, তাইকা তুই বাসায় থাকবি, তাইকা শুধু তোর শুধু ওয়াইফের মনটা বোঝায় রাখনে লাগে তুই বাসায় থাকবি। কিন্তু আমি কালকে যখন রাজু ভাইয়া ফোন দিছে বিকালে দিক দিয়ে ফোন দেওয়ার পরে আমি আমার একটা সাসাত্ত ভাইকে বলছি যে ভাইয়া আমার কাছে একটা টাকা নাই, ছোট ভাই আমার, পরে ডাকি আনছি সুন্দর করে বোঝাইছি ভাইয়া আমি এবিসিতে জামো যে আমার কিছু টাকা লাগবো, এখন তুমি আমার 500 টাকা এনে দিবা কোন জায়গাতে, পরে ওতে টাকা আছিল 1,000, পরে 500 টাকা দিয়ে দিছি ভাইয়া তুমি নিয়ে যাও, কিন্তু আমি যখন আইছি কারো কাছ থেকে বলে আসতে পারি নাই, আর কালকে তাকে ফোনটা অফ করে রাখছি, কিন্তু সবকিছু মিলাইয়া এখন আমার মন চাইতেছে যে আমি এই পৃথিবীতে আমি আর বাঁচবো না, কিন্তু আমি এই সিদ্ধান্তটা নিছি যে আপনাদের এখানে আমার জীবনের কথাগুলো সবার সাথে শেয়ার করার পর আমি
আপনার যে সুইসাইডের কথা বলবেন না, আপনি মুখে আনবেন না, প্রথম কথা হচ্ছে আপনার যে এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় আসলো বা এই যে একের পর এক আপনি এতগুলো ভুল করে গেলেন, আপনার কি মনে হয় কোন কারণে আপনি আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আছেন? আপনার বয়স কত এখন?
আমার বয়স 28 বছর,
মাত্র 28 বছর, 28 বছরে আপনি প্রায় সবকিছুই হারিয়েছেন, এবং এই যে অবস্থাটা আপনার, এইটা কেন হলো, কি কারণে হলো, আপনার কি মনে হয়?
আমি অনেক অনেক খারাপ কাজ করছি, অনেক অনেক মেয়েরা ঠকাইছি, অনেক অনেক মেয়েদের,
কিন্তু আপনি তো আগে থেকে তো ঠকান নি, আপনি ঠকানোর চিন্তা ভাবনাটা কেন মাথায় আসলো আপনার? সেটা তো ওই ছোটবেলায় আপনার ওই ঘটনাটা ঘটেছিল ওই মেয়েটির সাথে, যে মেয়েটি তার বাবা মাকে দেখেছে, তারপরে আপনি জানতেন না বুঝতেন না, তারপরে আপনাকে দুজনেই ছোট ছিলেন আপনারা, তারপরে এই ধরনের ঘটনায় জড়িয়ে যান, লম্বা সময় ধরে আপনারা এটা কাজ করেন, তারপরে মেয়েটার বিয়ে হয়ে যায় এবং তারপর থেকে আপনি একের পর এক এই লাইনে কাজ করার জন্য অন্যায় পথে গেছেন।
হ্যাঁ, অন্যায় পথে গেছি এবং এখন পর্যন্ত অন্যায় পথে আছি। এই যে এখন আমার ওয়াইফ আছে, ওয়াইফ থাকার পরেও আজকে এক সপ্তাহ আগেও আমি একটা মেয়ের সাথে একটা সম্পর্ক করে মেয়েটার বাড়ি কুমিল্লা, কিন্তু তাকে মোহাম্মদপুরে, আমি মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদপুরে যাই, যাই ওই মেয়ের সাথে অনৈতিক কাজ করে 2 দিন তাকে আসি বাসা, ওই মেয়ের বাসা,
বাসার ভিতরে থেকে আপনি অনৈতিক কাজ করে এসেছেন?
ওই মেয়ে শুধু একা রুমে থাকে।
আপনার ওয়াইফকে যেদিন আপনি প্রথম বিয়ে করেছিলেন সেদিনকে আপনি কথা দিয়েছিলেন যে আমি আর আজকের পর থেকে কোন খারাপ কাজ করবো না?
আমি এতদিন কথা দেয় নাই, কিন্তু আমি বউয়ের ওই রকম ভাবে মানতামই না, বা ওর মনে যে কি চায়, একটা মেয়েরও একটা মন আছে, কিন্তু ওই মনটা আমি কোনো সময় বুঝতাম না। আমি সঠিকভাবে একটা স্বামীর যে একটা স্ত্রীর প্রতি একটা দায়িত্ব কর্তব্য, ওই দায়িত্ব কর্তব্যটা আমি নিতাম না।
আপনি আপনার ওয়াইফকে বলেছিলেন যে আপনি যে ধরনের কাজ করেন বা এগুলো এখনো আছে আপনার মধ্যে, এই জিনিসগুলো আপনি আপনার ওয়াইফ জানে
না? জানে না, জানলে আর একদিনও থাকবে না, যাও আছে কালকে চলে যাবে, ও আর একদিনও থাকবে না। এগুলা শোনার পর আগে যেগুলা করছি এগুলা জানে, কিন্তু এখনো যে এগুলার মধ্যে জড়িত আছি এগুলা জানলে ও আর আমার ঘর সংসার করতে চাইবে না।
তাহলে এত বড় রিস্ক আপনি নিলেন কেন? আপনি কেন ওই জিবিএসবি তে এত বড় রিস্ক নিতে গেলেন?
আমার যদি এখন ফাঁসি হয়ে যায় তারপরে আমার আর কোনো দুঃখ নাই, কারণ আমার জীবনে তো কোনো কিছুই নেই, বেঁচে থাকার মতো কোনো কিছুই আমার জীবনে নেই, কারণ আমি সবকিছু সবার সাথে শেয়ার করতে পারতেছি না। একটা মানুষের জীবনে এরকম কিছু কিছু ঘটনা ঘটে যা কারো কাছে বলার মতো না, আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, দেখেন কতগুলা পাপ আমি করেছি, এই পাপের শাস্তি তো আমি প্রতি মুহূর্তে পাইতেছি, আমার একটা কিডনির সমস্যা, এরপরে আলচার, আমি কোনো কিছু একটু ভাত খাইতে পারি না, কোনো কিছু দেরিয়ে কোনো কিছু খাইতে পারি না, সারাদিন তিন বেলার মধ্যে এক বেলা ভাত খাই এখন। এরপরে দেখেন এই শরীরের অবস্থা, আমার শরীরে মাংস বলতে কোনো কিছু নাই, সব হাড্ডি। এরপরে নেশার কারণে আমার সেক্সের সমস্যা, এর চাইতে বড় শাস্তি কি হতে পারে এই পৃথিবীতে? আমি শাস্তি যা পাওয়ার তো পাইতে আছি, এর চাইতে আর বড় শাস্তি কি পাবো বলেন?
ওকে প্রিয় শ্রোতা, আমরা ওর শাস্তির জায়গাটা দেখলাম, ওর প্রাশ্চিত্যের জায়গাটা দেখলাম। হয়তো অনেকেই মনে মনে বলছেন ঠিকই হয়েছে ওর, কিন্তু এই ঠিকই হয়েছে যেন আপনার জীবনে না হয়, সেজন্যই আমাদের এই জেবিএসবি। আমরা এই জায়গাটি থেকে আমাদের এক্সপার্টে যিনি ছিলেন এতক্ষণ ধরে শুনেছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তো ডক্টর তাজুল ইসলামের কাছ থেকে আমরা এই মুহূর্তে অপিনিয়ন শুনব। ডক্টর তাজুল ইসলাম, একটা বিষয় বোধ হয় খুব কমন পড়ে গেল, আপনি যেটা বারবারই বলেন, মস্তিষ্কের একই জায়গায় সেক্স বিষয়ের অ্যাডিকশন তৈরি হয় এবং একই জায়গাতে নেশার ব্যাপারই অ্যাডিকশন তৈরি হয়। এই ছেলেটির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে দুটো জিনিসই আছে ওর জীবনে এবং দুটোই খুব মারাত্মকভাবে একটা আরেকটার জন্য একেবারে পরিপূরক হয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে আপনি আসলে কি বলতে চান?
আমরা সবাই রুবায়েতের জীবন কাহিনী শুনলাম, আমরা দশটি লোকের মতো নেই, তার কাহিনী অনেক, যে অনুষ্ঠানে যে কাহিনী আমরা শুনি সেখানে মধ্যে অনেক বৈচিত্র্য থাকে, অনেক মানে জটিলতা থাকে এবং অপরাধের যে মনস্তত্ব সেখানে বিশ্লেষণের অনেক সুযোগ থাকে। এখানেও তাই এসেছে, প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় যখন সে অত্যন্ত ছোট অবস্থায়, হয়তো শৈশবের শেষ পর্যায়ে, তখন কৈশোরের পা দিবে, ঠিক ওই সময় যখন কৈশোরের প্রথমে মানুষের যেটা পরিবর্তন সবচেয়ে বেশি বড় হয় সেটা হচ্ছে এক হলো শারীরিক ভাবে বৃদ্ধি পায়, আরেকটা হচ্ছে যৌনতার দিক থেকে বৃদ্ধি পায়। ছেলে মেয়ে একটা ছেলে হঠাৎ করে অনেকটা বড় মতো মেয়ে একটা নারীর মতন হয়ে যায়, অর্থাৎ যৌন যে বিকাশ সেটা কিন্তু ওই সময় প্রলব্ধ হয়, অনেক হরমোন যৌন হরমোন বাইর হয় ওই সময়ে। আমাদেরকে যদি সামাজিক নৈতিক শিক্ষা এবং পারিবারিক এমন একটা নিয়মের ভিতরে না থাকা যায় তাহলে কিন্তু উনি যে যৌন আকর্ষণের কারণে আমরা অনেকই বিপদগ্রাতি হতাম, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই আমরা কিন্তু সুস্থ জীবনযাপন করি এই কারণে যে যৌন প্রলুব্ধতা ওই সময় যাই থাকুক না কেন আমাদের অন্যান্য বিকাশ যেগুলি হয়, সামাজিক বিকাশ, আবেগগত বিকাশ, নৈতিক বিকাশ, এই বিকাশগুলি আমাদেরকে অনেক বেশি মেচিউর করে, পরিণত করে, যার ফলে নিজেকে নিয়ন্ত্রণ করে একটা ভালো জীবনযাপনের ভিতরে আমরা থেকে যাই। কিন্তু অনেকেই কিন্তু বিপদে পড়ে যায়, তার উদাহরণ হচ্ছে রোগায়, কারণ এই যে প্রলুব্ধ করলো ওই ঠিক যে সময় তার যৌন হরমোন গুলো বাড়তেছিল বা যৌন বিকাশটা বেশি হতে যাচ্ছে, সেই সময় তার ছেলেটা যখন এই বাস্তবই পেয়ে গেল তখন তার পক্ষে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা বা নিজেকে নিয়ন্ত্রণ করা ব্যাপারটা স্বাভাবিকভাবে কম হয়ে যাবে, তার একটা অন্যরকমের একটা স্বাদ বা একটা মজা পেয়ে যাবে। আমি আগেও বলেছি যে আমাদের আমরা যে মাদক খাই, মাদক কিন্তু আমাদের ব্রেনের ব্রেনের কিছু তন্ত্র আছে, কিছু আছে যে পুরস্কার তন্ত্র বা আনন্দ তন্ত্র বা কিছু আছে দুঃখের তন্ত্র, এই যে ভয় আনন্দের পুরস্কার তন্ত্র রিওয়ার সিস্টেম, মাদক কিন্তু যে কোনো মাদক আমরা নিলে ওই ওই রিওয়ার সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়, ওই পুরস্কার তন্ত্রটা উজ্জীবিত হয়, তখন খুব আনন্দ মজা পায়। একই রকমের যৌন আচরণ যেগুলি আমরা করি বা যৌন সংসর্গ বা যৌন সম্পর্ক যেগুলি করা হয় সেখানেও কিন্তু সে একই রকমের সেই রিওয়ার সিস্টেমটা ব্রেনে সেই পুরস্কার বা আনন্দ তন্ত্রটা জেগে ওঠে, সেখান থেকে সে তারা মজা পায়। আর ব্রেনের সাধারণ নিয়ম হচ্ছে যেখানে সে মজা পাবে, যেখানে সে আনন্দ পাবে, পুরস্কার পাবে, সে সেই কাজটাই বেশি করে করতে পারবে, তো সেই কাজটা করতে বেশি দায়িত্ব হবে বা সে করবে, এটাই নিয়ম। তো সে কারণে রুবাইতের ভিতরে যখন ওই যৌন লালসাটা বা যৌন সৈচাত্ম হয়ে সেখানে যে সে আনন্দ মজা পেয়ে গেছে, সেই স্বাদ বা সে আকর্ষণ সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। এখানে যেটা শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে মেয়েদের কথা বলতে চাই, বেশি মেয়েদের একটা কথা বুঝতে হবে, ওই যে প্রথম মেয়েটা যেটা করেছে সেটাও কিন্তু সে নিজের যৌন লালসার ভিতরে লাগামটা টানতে পারেনি। আমাদের যে সামাজিক শিক্ষা, আমাদের যে পারিবারিক শিক্ষা, আমাদের যে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সেটা ভালোভাবে করা হয়নি, অথবা পরিবারের সেই ব্যাপারটাকে সেই ছেলে মেয়েদের কাজকর্মের প্রতি সুপারভিশন মনিটরিং করার যে ব্যাপারটা সেখানে বাকি ছিল, যার ফলে সন্তানরা মেয়ে বা ছেলেটা খারাপ ভাবে প্রলুব্ধ হচ্ছে কিনা, সেই পথে আগ্রহী দাঁড়িয়ে আছে কিনা, এই ব্যাপারটা গার্জিয়ানদের চোখে প্রধানভাবে ধরা পড়ে না। কিন্তু এটা যদি ধরা পড়তো বা যদি নজর রাখা হতো এবং শিক্ষাটা যদি খুব ভালো হতো তাহলে কিন্তু ওই মেয়েটা এইভাবে করতো না। আবার অন্য মেয়েদের রুবায়ের যে সমস্ত মেয়েদেরকে প্রলুব্ধ করলো তাদের ক্ষেত্রে একই কথা অনেকটা প্রযোজ্য যে তারাও কোনো না কোনো ভাবে বিএল লোভে হোক বা অন্য কোনো লোভে হোক তারা যেটা করে আমাদের সাথে এটা হচ্ছে যে একটা সম্পর্ক তৈরি করলেই যৌন সম্পর্ক শারীরিক সম্পর্ক করে তুলতে হয়। এই জিনিসটা শিখতে হবে, জানতে হবে যে আমার একটা ছেলেকে ভালো লাগতে পারে অথবা সেই ছেলেটা আমাকে বিয়ে করবে ভালোবাসা প্রলোভন দেখাচ্ছে, কিন্তু এর অর্থে এই নয় যে বিয়ের পূর্বেই তার সঙ্গে আমার সকল ধরনের সম্পর্ক তৈরি করে ফেলতে হবে। সে অনেক লোভী হতে পারে, সে অনেক প্রতারণা করতে পারে, এটা যেমন মাথায় রাখতে হবে। আর যদি প্রতারণা নাও করে যদি তার ভালোবাসাও হয় তারপরেও কিন্তু বিয়ের আগ পর্যন্ত এই যে নৈতিক ব্যাপারটা ধর্মীয় ব্যাপারটা এই ব্যাপারগুলিকে সঠিকভাবে মেনে চলা এবং নিজেকে সংযুক্ত রাখা এই ব্যাপারগুলি কিন্তু আমাদের সমাজে আগে যত ছিল এখন কিন্তু কমে গেছে। তাতে আমাদেরকে এদিক থেকে শিখতে হবে, মেয়েদের নিজেদের শিখতে হবে, ছেলেদেরও শিখতে হবে এবং গার্জেনরা আরো বেশি সূক্ষ্মভাবে সন্তানদের কাজ কাজ যায় কি করে সেগুলি মনিটর করতে হবে। আমি সর্বশেষে যেটা বলতে চাচ্ছি যে নির্বাচনের মতন যারা এরকম এখনো এই পর্যায়ে আছে বা এরকম হওয়ার সম্ভাবনা তাদেরকে বুঝতে হবে যে তাৎক্ষণিক প্রলোভনের কারণে তাৎক্ষণিক লোভ বা লালসার কারণে আমরা যা করি সেগুলি কতটুকু বৈধ, কতটুকু আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের ক্ষতির কারণ হবে বা আমাদের কি ধরনের বিপদে ফেলতে পারে এই চিন্তাগুলি আমাদের মাথায় থাকে না। আমরা যদি ধর্মীয় কারণে নাও হয় বা নৈতিক কারণে যদি আমরা নিজের সংযত করতে না পারি অন্তত নিজের যে ক্ষতি হবে যে কথা যেটা বিভাগে দেখা গেছিল যে যে যৌন লালসা বেশি করছে কি এখন সে নিজের যৌন কমে গেছে, এই অপরাধীরা তখনই কেমন পরিবর্তন হয় যখন তারা শাস্তি পায়, যখন তারা বুঝলে যে এইটার জন্য একটা খারাপ ফলাফল হয়েছে আমার। যেমন এখন রুবায়াত ভালো হতে চেষ্টা করছে আপনাদের অনুষ্ঠানে এসেছে এই উপলক্ষে থেকে যে এতদিন সে যৌন লালসার কারণে যে অপরাধ করেছে সেই পাপের ফলে এখন তার যৌন ক্ষমতা কমে গেছে, এটা এই বোধটাকে তার এসেছে এটা সে বুঝেছে যে তার অপকর্মের একটা শাস্তি সে বড় রকমের শাস্তি পেয়েছে। ঠিক একই রকম ভাবে পরকালের শাস্তি অথবা এই ইহকালেও পাপ করলে তার সঙ্গে সঙ্গে এবং তাৎক্ষণিক শাস্তি হবে, এই ব্যবস্থা যদি গ্রহণ করা না হয় বা এই মানসিক এই উপলব্ধি যদি না থাকে তাহলে খারাপ কাজ থেকে পাপ কাজ থেকে বিরত থাকা খুবই কঠিন কাজ। যেভাবে হোক তার অত্যন্ত উপলব্ধি হয়েছে যে সে একটা শাস্তি পেয়েছে আল্লাহর কাছ থেকে তার এই পাপ কাজের ফল হচ্ছে যে এখন সে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে। এই আত্মপলব্ধি তাকে নতুন করে জীবন তারা হয়তো মানে একটা আলো দেখাচ্ছে, অর্থাৎ এখন তার ভিতরে একটা নতুন চেতনা আসতেছে, একটা প্রণোদনা আসতেছে যে না আমি আর এই কাজ করবো না। এই প্রণোদনাটা বা এই মোটিভেশনটা তাকে সবসময় ধরে রাখতে হবে যে না আমি খারাপ বা অন্যায় বা পাপ কাজে যাবো না, এটা সে করবে। এটা করতে গেলে তাকে অবশ্যই ধর্মীয় পথে আসতে হবে, নৈতিকতার পথে আসতে হবে, ধর্মের কাজ করতে হবে এবং আল্লাহ তাআলা একটা সময়ে যদি সে পুণ্যের কাজ বেশি করতে থাকে তখন তার হয়তো পাপের কাজ পাপের সাজটা তাকে কমিয়ে ফেলতে পারে। আল্লাহ তো মহান, আল্লাহ তো অনেক দয়ালু, তার যে যিনি হারিয়েছে শারীরিক শক্তি যৌন শক্তি অন্যান্য যে সমস্ত ক্ষতি তার হয়েছে সেই ক্ষতিটা যেমন রিকভারি করবে এগুলোর জন্য কিছুটা প্রফেশনাল সাহায্য অর্থাৎ আমাদের এখানে কিছুটা আমরা চিকিৎসা হয়ে থাকি যে যাতে আবার সে শারীরিক স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারে, যৌন সক্ষমতা ফিরে আসতে পারে। সেই জন্য কিন্তু আমাদের সাইকিয়াট্রিস্টরা বা মনোচিকিৎসকরা বেশ কিছু ভাবে তাকে ওষুধ দিয়ে তো সাহায্য করতেই পারে, তাকে বিহেভিয়ার থেরাপি কাউন্সেলিং সাইকোথেরাপি দিয়ে সাহায্য করতে পারে, প্রয়োজনে সে কিন্তু এই প্রফেশনাল সাহায্যটা সে গ্রহণ করতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের জেবিএসবির সিগনেচার টিউন শুনব, তারপর আমরা আবারও ফিরে আসছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অসংখ্য টেক্সট পেয়েছি আমরা প্রিয় শ্রোতা। সুমন ঢাকা থেকে লিখেছে, ভাইয়া রুবায়েতের গল্প শুনলাম, সাথে সাথে এটিও ভাবছি যে একটা মানুষ কতটা খারাপ, রুবায়েতের পুরোটা জীবন জুড়েই আছে মেয়ে, এবং একটি মানুষ কি করে এতগুলো মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। রুবেল ফার্মগেট থেকে লিখেছে, পুরোই সিনেমা, বলার স্টাইলটাও কেমন যেন একটু নাটকীয় নাটকীয় মনে হয়, মনে হচ্ছে মুখস্থ করে এখানে সে বলতে এসছে। এরা যে কোন পরিবার থেকে আসে ঠিক বুঝতে পারে না, এদের সাথে যারা মিশবে তারাও এর মতো হবে। রুবেল, এই ধরনের সেন্সগুলো আমার মনে হয় না ঠিক। নিশা ঢাকা থেকে লিখেছে, ভাইয়া আমার মনে হচ্ছে ওকে কাছে পেলে আমি ওকে, এ ধরনের সেন্স ঠিক নয়। হাবিব চট্টগ্রাম থেকে লিখেছে, একজন মানুষ এতগুলো মেয়ের সাথে চলতে পারে। তুলি ঢাকা থেকে লিখেছে, এই একটা কারণে আমি যাহা বলিব সত্য বলিব পাগল, এই অনুষ্ঠান না শুনলে বুঝতেই পারতাম না আমাদের সমাজে ছেলে মেয়েদের অবস্থান বর্তমানে কোথায়। সাগর কক্সবাজার থেকে লিখেছে, সবাইকে শুভেচ্ছা ভাইয়া, রাত জেগে রুবায়েতের গল্প শুনলাম, বেশ উপভোগ করেছি। প্রথমে ভেবেছিলাম সময়টা হয়তো নষ্ট করছি, কিন্তু পরে মনে হলো এরকম গল্প শোনার প্রয়োজন। জীবন ঢাকা থেকে লিখেছে, রুবায়েতের একটা প্রচন্ড রকমের খারাপ ছেলে, ও একটা প্রতারক, ওকে কি আপনাদের এখানে নিয়ে আসা উচিত হয়েছে? দেখুন, আপনি বরং এভাবে চিন্তা না করে বরং এভাবে চিন্তা করুন যে রুবায়েতকে এত মানুষ ঘৃণা করছে, আপনি কিংবা আপনার বন্ধুটি যদি রুবায়েতের মতো হয় তাহলে আপনার জীবনেও রুবায়েতের মতো পরিণতি অপেক্ষা করছে। আমাদের কাজটা হচ্ছে আপনাদেরকে সচেতন করা, এবং সচেতন করার জন্য আমি একটা সহজ উদাহরণ দিতে পারি। আমরা বারবার শুনে এসেছি স্মোক কিলস, অর্থাৎ আপনি যদি ধূমপান করেন তাহলে আপনাকে সেটা মেরে ফেলবে। এর পরবর্তীতে আমরা দেখলাম যে হত্যা কিভাবে ঘটায় সেটার ছবি দিয়ে দেওয়া হচ্ছে সিগারেটের প্যাকেট। শুধুমাত্র সিগারেটের প্যাকেটে না, বিলবোর্ড, টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকায় সমস্ত জায়গাতে ক্যান্সার কিভাবে হচ্ছে সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, এবং তারপর বলা হচ্ছে আপনি যদি খান তাহলে আপনার এই অবস্থা হবে, এরপর আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার বিষয়। এই যে পরিণতি, এই পরিণতি দেখে সমাজে প্রতিনিয়ত লাখ লাখ মানুষ সচেতন হচ্ছে। আমরাও ঠিক এভাবেই প্রতিটি এপিসোডে একজন বন্ধুকে এনে আপনাদের সামনে দাঁড় করিয়ে বলি, আপনি যদি ওর মতো করে কাজ করেন তাহলে আপনার পরিণতি এটা হবে। এবার আপনি বলুন যে ওকে আমাদের এখানে উপস্থাপন করাটা ঠিক হয়েছে নাকি হয়নি। কিন্তু রুবায়াত, এই যে শত শত কমেন্টস আমাদের ফেসবুকে, সবাই তো বিরূপ মন্তব্য করেছে, কি বলার আছে আপনার?
আমি চাই আমার মতো এরকম পাপ বা এরকম ভুল কেউ করবে না। দেখো, আমার জীবনের স্টোরি শুনে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ বা অনেক কিছু বুঝতে পেরেছ। আমি ফ্রেঞ্চি ডেল পর্যন্ত টানছি কান্দে করে, শুধু মা বাবার জন্য, ভাই বোনদের জন্য। আর আজকে আমার এই পরিস্থিতিতে কেউ আমার পাশে নাই, আমি আজকে একা। তোমরা এই ভুলটা কখনোই করো না যে মা বাবার জন্য বা ভাই বোনের জন্য কখনোই খারাপ হতে যাবা না। যদি হক টাকা 10 টাকা রোজগার করতে পারো, তে 10 টাকা রোজগার করে সংসার চালায়ো, কিন্তু কোন সময় এরকম খারাপ পথে বা খারাপ নিয়ের সাথে যায় না। আর একটা কথা বলতে চাই, তোমরা কখনোই নেশা করবা না, কারণ নেশার কারণে, নেশা এমন একটা মারাত্মক জিনিস যা আমি আজকে বুঝতে পারতাছি, কারণ আমার জীবনের এমন পরিস্থিতিতে এসে দাঁড়াইছে, আমার জীবনের পুরো লাইফটা শেষ এ নেশার কারণে। আমি চাই তোমরা কেউ নেশা করবা না। সবার কাছে আমার এটুকুই বলার, সবাইকে আমি এটুকুই বলতে চাই।
ওকে ওকে, প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের যিনি অতিথি, তার জীবনের অপ্রিয় সত্য। এবার আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নিন যে নেশাই আপনি করুন না কেন, সে নেশা আপনাকে কোন কোন জীবনের দিকে নিয়ে যাবে। ওর কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন, ও ঠিক মতো কথা বলতে পারে না, কিন্তু ওর শরীরের কিডনি নষ্ট হয়ে গেছে, সেক্স পাওয়ার নষ্ট হয়ে গেছে, সংসার জীবন নেই, যে মানুষটা ওকে এত বেশি ভালোবেসেছে সেই মানুষটা ওকে ছেড়ে যাবে হয়তো বা কিছুদিন পরে, ওর কোনো ক্যারিয়ার নেই, 28 বছর মাত্র বয়স। এবং সেই জায়গাটি থেকে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি আসলে নেশার জগতে থাকবেন কি থাকবেন না, যারা নেশার জগতে যেতে চান তারা আসলে কি করবেন ওকে শোনার পরে। আমরা শেষ করতে চাই জেবিএসবি, তবে তার আগে আমরা রাজুর কাছ থেকে শুনবো এই সপ্তাহের চিঠি বা মেইল কে পাঠিয়েছেন এবং তার চিঠি মেইলে কি রয়েছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রনি, ঢাকা থেকে লিখছে, এই অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, অনেকদিন ধরেই আমি এই অনুষ্ঠান নিয়মিত শুনি। এই অনুষ্ঠানে এই পর্বে বিশেষ করে অনেকে কিন্তু চিঠি লেখে, অনেকেই মেইল করে এবং তারা তাদের ভুল স্বীকার করে, আর আমিও তাই আজ বেছে নিয়েছি এমন একটা ঘটনা বলার জন্য যেটি বলে হয়তো আমি নিজে হালকা হতে পারি। কলেজে পড়া অবস্থায় আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটি হোটেলে গিয়েছিলাম খেতে। তো খাবার দাবার শেষ করে আমরা যখন বেরিয়ে আসছি তখন অনেক মানুষের ভিড় ছিল, অনেকেই খাচ্ছিলেন সেখানে, কিন্তু কোনো টাকা পয়সা না দিয়ে আমরা চলে আসি। এবং হোটেলের মালিক, তিনি নিজেও বুঝতে পারেননি যে আমরা টাকা না দিয়ে চলে এসেছি, কেননা শুরু থেকেই আমাদের মন মানসিকতা ছিল যে আমরা খাবো, খাওয়া দাওয়া শেষ করে চলে আসব টাকা পয়সা না দিয়ে। তো যেই ভাবা সেই কাজ, আমরা কিন্তু সেদিন একটি অপরাধ করেছি যেটা আমার মনে হয় যে করা উচিত হয়নি, কেননা সেই সময় আমাদের অল্প বয়স ছিল এবং সেই অল্প বয়সে কিন্তু মানুষ যে অন্যায় যে ভুলগুলো করে সেটি কিন্তু এখন আজ আমি বুঝতে পারছি। তো আমি মনে করি যে এরকম হয়তো অনেকেই বন্ধুদের পাল্লায় পড়ে কিন্তু এরকম ছোটখাটো অন্যায় করে এবং আস্তে আস্তে কিন্তু সেটি বড় ধরনের অপরাধের দিকে তারা এগিয়ে যায়। আমি যেটা করেছি সেটা অনেক বড় রকমের ভুল করেছে, আপাতত দৃষ্টিতে সেটি ছোট মনে হতে পারে কিন্তু এটি আমার করা একদমই উচিত হয়নি। আমি চাইব যে সেই হোটেল মালিক, জানি না তিনি শুনছেন কিনা, তিনি যদি শুনে থাকেন তাহলে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন, এবং সেই সাথে আমি চাইব যে যারা এখন অল্প বয়সের আছেন কিংবা বেশি বয়সের আছেন তারা যেন কখনোই এইরকম অন্যায় না করেন, কেননা হয়তো মনে হতে পারে যে এটি তো ছোট একটি অন্যায়, এটি করলে কি এমন হতে পারে, আসলে এর থেকেই বড় ধরনের অন্যায়ের প্রতি আমরা সবাই ধাবিত হই। যাই হোক, আমি স্বীকার করতে চাই যে আমি যা করেছি তা অন্যায় করেছি, এটি আমার করা উচিত হয়নি, এবং সেই সাথে সাথে আমি এটিও চাইব যে আমার মতো অন্যায় যেন আর কেউ না করে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself.
অনেক অনেক ধন্যবাদ রাজু জানিয়ে দেবার জন্য, এবং একই সাথে এই বন্ধুটিকে ধন্যবাদ জানাই সবসময় যে কথাটি বলি, আপনার উপলব্ধি লাখো মানুষের উপলব্ধি হোক। প্রিয় শ্রোতা, আজকের মতো পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আমরা অপরাধকে অপরাধীকে আপনাদের সামনে নিয়ে আসি এই কারণে যে এই অপরাধী স্বীকার করছে তার জীবন থেকে কিভাবে সে অপরাধী হয়েছে, এই অপরাধী স্বীকার করছে কি অপরাধ সে করেছে, এই অপরাধী স্বীকার করছে অপরাধ করে ভালো থাকা যায় না, কি প্রায়শ্চিত্ত তার জীবনে হয়েছে। এর পরেও আপনি যদি সজাগ না হন, আপনি যদি সচেতন না হন, আপনার জন্য শুভকামনা জানানো ছাড়া আমাদের আর কিছুই করবার নেই। অনেক ভালো থাকুন। জেবিএসবি থেকে যদি একজন মানুষ সচেতন হয় তাহলেই আমরা বলতে পারবো বাংলাদেশের ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব সাকসেস। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। This track was downloaded from FusionBD.com.